ওকে, এখন মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন সবাই আমার কথা। একটু আগে শুধুমাত্র মিউজিক শুনতে পাচ্ছিলেন। ঘড়িতে সময় রাত 12:02, আমি রাসেল আছি সাথে। আমি আমার মাইক অন করতেই ভুলে গেছি। আসলে সত্যি কথা বলতে যেটা, সেটা হচ্ছে যে আজ 4 বছর ধরে আমরা ভূত ডট কম করছি এবং আপনাদের সাথে সত্যি কথা বলতে যে অনেকটা পথ পাড়ি দেওয়া হলো, এবং অনেকটা পথ পাড়ি দিতে গিয়ে আমার মনে হয়েছে যে আপনারা আসলে আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার আজকে এই যে 2010 যে শুরু করেছি, আসলে তার আগে থেকে রেডিওর সাথে সম্পৃক্ত ছিলাম 2008 থেকেই। আমার একটা দিনের জন্য মনে হয়নি 2010 থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত, যে একটা দিনও আপনাদের একজন নই আমি। I always want to be one of you, এবং সেই জন্যই আমি প্রতি সপ্তাহেই আপনাদের কাছে হাজির হয়ে যাই। যত ব্যস্ত থাকুক, যাই থাকুক না কেন, আমি কিন্তু চলে আসি আপনাদের কাছে। এবং সত্যি কথা বলতে যেটা, সেটা হচ্ছে যে যদি বলেন যে কেন আসি, তাহলে বলবো যে আমি আসলে আপনাদের হারাতে চাই না, কোনোভাবেই হারাতে চাই না। বাট আমার মনে হয় যে যদি কোনোদিন আমি হারিয়ে যাই, ডেফিনেটলি আপনারা খুঁজে নেবেন। কারণ হচ্ছে আপনারা সবসময়, এর আগেও যেটা হয়েছে, যখনই আমি হারিয়ে গিয়েছি বা দূরে সরে গিয়েছি, তখনই আপনারা আমাকে আবার নিয়ে এসেছেন, আমার জায়গায় বসিয়েছেন এবং আমাকে আবারও আগের মতো করে আপনারা ভাবতে শিখিয়েছেন, বলতে শিখিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের এই ভালোবাসার জন্য, আপনাদের এই মানে কি বলবো, যে এই যে আপনারা আমাকে এতদিন ধরে শুনছেন, এর চাইতে বড় পাওয়া আমার কাছে আসলে আর কি হতে পারে, এর চাইতে বড় চাওয়া আমার কাছে কি হতে পারে। আমি তো আসলে এর চাইতে বেশি কিছু কোনোদিন চেয়েছি বলেও আমার মনে পড়ে না। তো যাই হোক, আজকে ভূত ডট কম এর 227তম এপিসোড, অনেক লম্বা পথ পাড়ি দিচ্ছি আমরা। আগের বার যখন রেডিও ফুর্তিতে ছিলাম, তখন শো করেছিলাম আসলে অলমোস্ট 10 বছর, এখন স্বাধীনেও 4 বছর হয়ে গেল। সো টোটালি আমার বয়স, মানে আমার শো এর বয়স হচ্ছে 14 বছর। আমি আমার শো এর সাথে বড় হয়েছি, আমি শো এর সাথেই পূর্ণাঙ্গ মানুষ হয়ে, মানে মানুষে পরিণত হয়েছে এবং আপনাদের একজন হতে পেরেছি। আর সম্পর্কের, আপনাদের সাথে আমার সম্পর্কের বয়সও 14 বছর। তার মানে যে ছেলেটি বা যে মেয়েটি 14 বছর আগে জন্ম নিয়েছিল, সেও এখন আমার লিসনার। ভাবতে ভালো লাগে। এবং আমি এখন অনেকের সাথে কথা বলি যারা বলেন যে সেই ছোটবেলা থেকে শুনছি, ভালো লাগে শুনতে। তো যাই হোক, আপনাদের কিছু কমেন্ট আজকে পড়বো, আপনাদের কিছু মেসেজ পড়বো, মাফ করে দিবেন আমাকে যদি কথা বেশি বলি, তারপরেও পড়তে ইচ্ছা করছে বলেই পড়বো। আর আপনাদেরকে দারুণ কিছু ঘটনা উপহার দিব, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের আজকে যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং সেই কারণেই আশা করব যে প্রথম থেকে শেষ পর্যন্তই আপনারা আমার সঙ্গে থাকবেন। তো চলুন আমরা হারিয়ে যাই ভয়ের রাজ্যে, আমাদের ভূত ডট কম এর একটার পর একটা স্টোরির ডানায়। আপনারা রেডি তো? চলুন তাহলে শুরু করা যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আরো একটা এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে, এবং আজকে এপিসোড নাম্বার 227। আর কোরবানি ঈদ খুব কাছাকাছি, সুতরাং যারা এখনো ঘটনা পাঠাননি তারা দ্রুত পাঠিয়ে দেবেন। অলরেডি সুকান্ত মাইতির ঘটনা আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা সম্ভবত ঈদে আপনাদেরকে আরো একটা সাব্বিরজির ঘটনা উপহার দিতে পারব। সুতরাং এই সপ্তাহ ধরতে গেলে, আসলে সেভাবে বলতে গেলে শেষ সপ্তাহ যেখানে আপনারা ঘটনা পাঠাবেন, এর পরে আসলে ঘটনা নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য। তারপরেও চেষ্টা করব, আপনারা একটু চেষ্টা করুন যত দ্রুত সম্ভব ঘটনা পাঠিয়ে দিতে। আমি একটু শেয়ার করি আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। যারা স্টুডিওতে আসতে চান তারা সরাসরি লিখে পাঠান যে আপনি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, আর যারা চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই তারা উল্লেখ করে দেবেন ঘটনাটা পড়ে শোনানোর জন্য।
দেশের বাইরে যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, ঘটনা যারা পাঠাচ্ছেন তারা অবশ্যই ঘটনাটি রেকর্ড করে পাঠাবেন, লিখেও পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু রেকর্ড করে পাঠালে আপনি কত দূরে আছেন বিভিন্ন দেশে থেকেও তারপরে মনে হয় যে উই আর ভেরি মাচ কানেক্টেড। সো এই জন্যই আমি সবসময় লিখে পাঠানোর কথা তো বলি, যদি সম্ভব হয় তাহলে অডিও ক্লিপ দিতেও বলি। অনেকে আবার বিদেশে থাকেন যারা, তারা প্রচন্ড ব্যস্ত সময় কাটান আমরা জানি, সে কারণে হয়তো লেখার চাইতে প্রেফার করেন ঘটনাটা পড়ে শোনানোর জন্য বা বলার জন্য। সো এটা তো খুবই ইজি, আপনি আপনার মোবাইল ফোনটি হাতে নিন, সেখানে গিয়ে রেকর্ড করে ফেলুন স্টোরিটি এবং পাঠিয়ে দিন আমাদের কাছে। আরো একটা কথা বলি, যারা আমাদের এখানে ঘটনা পাঠাচ্ছেন হয়তো আপনি যখন পাঠাচ্ছেন তারপরে আমাদের ঘটনা প্রচার করতে হয়তো একটু দেরি হয়, কিন্তু যদি এখানে ঘটনা পাঠিয়ে থাকেন তাহলে আমি চাইব যে ঘটনাটি শুধু এখানেই পাঠাবেন, কোনো জায়গায় প্রকাশ করবেন না, ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া কোথাও না, তাহলে হয় কি যে তখন মনে হয় যে ঘটনাটি মনে হয় পুরনো, তো আমি সেটা একেবারেই চাই না। যাই হোক, আমরা কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাব, যেভাবে লেখা আছে সেভাবে শুরু করছি আমাদের আজকের 227তম এপিসোডের প্রথম ঘটনাটি। রাসেল ভাই, আমার ঘটনা প্রচারিত আগে হয়েছে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কিন্তু একটু দুঃখ প্রকাশ করছি কারণ আমার ঘটনা সিলেক্টেড হয়েছে তা আমি জানতে পারিনি। যাই হোক, দয়া করে এবার জানাবেন, এবার আমি জানিয়ে দিয়েছি। যাই হোক, এবার তিনি লিখছেন, আবারও ধন্যবাদ আপনাকে আমার ঘটনা সিলেক্ট করার জন্য। ঘটনার সময়কাল 2001 সালের গ্রীষ্মের সময়। সেদিন সাজিদ ভাইয়ের এলাকার এক বড় ভাই অ্যাক্সিডেন্টে মৃত্যুর কারণে ওই বড় ভাইয়ের দাফন ও জানাজা শেষ করে বাড়ির দিকে ফিরবেন। এমন সময় তার ফোনে একটা কল আসে, অচেনা নাম্বার। সাজিদ ভাই কলটা এড়িয়ে গিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করেন, কিন্তু বারবার কল আসার কারণে এক প্রকার বিরক্ত হয়েই কলটা রিসিভ করেন। ফোনের ওপাশ থেকে একটা ছেলের ভয়েস, বয়স 20-21 বছর। ওই ছেলে তার পরিচয় দেয়, তার নাম সবুজ। সবুজ একটা সালাম দিয়ে বলে,
ভাই আপনি কি সাজিদ?
সাজিদ ভাই সালামের উত্তর দিয়ে বলেন, হ্যাঁ আমি সাজিদ।
ভাই আমি আপনার এক চেনা পরিচিত লোকের কাছ থেকে নাম্বার নিয়ে আপনাকে কল করছি, আমাদের পুরো পরিবার সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, আপনি আমাদের বাসায় একবার আসুন।
আচ্ছা আমি যাব। সাজিদ ভাই সময় করে 2-3 দিন পর সবুজের দেয়া ঠিকানায় পৌঁছান, সবুজদের বাড়ি যান, সবুজদের সাথে দেখা করেন। সবুজদের বাড়িটাতে কেমন একটা কুমোট ভাব, আর সাজিদ ভাই দেখেন কালো কালো কয়েকটি শেয়াল বাড়ির মধ্যে বসে আছে এবং তাকে দেখে তারা উঠে দাঁড়িয়ে গো গো করতে থাকে। সাজিদ ভাই একটা সুরা পরে নিজের গায়ে ভ্রু দেন। এরপর তাকে দাদার রুমে নিয়ে যেতে চাইলে সাজিদ ভাই সবুজকে বলেন,
দাঁড়ান ভাই, আগে আমি আপনার সাথে কথা বলতে চাই, সমস্যা কার এ বিষয়ে।
তখন সাজিদ ভাইকে ছাদে নিয়ে আসা হয়। সাজিদ ভাই অস্বস্তি অনুভব করেন, একটা খারাপ কিছুর অস্তিত্ব অনুভব করতে পারেন তিনি। সবুজ এবার বলতে শুরু করে, মূলত সমস্যা সবুজের দাদার, দাদার নাম নাইম, উনি একজন ডাক্তার। এই বছর ঈদের ছুটিতে বাড়ি আসেন নাইম, সবকিছু ঠিকই ছিল, কিন্তু তিনি ডাক্তার হওয়ায় তাকে বেশিরভাগ সময়ই বাইরে থাকতে হতো। নাইম ও তার স্ত্রী একসাথে হসপিটালের কোয়ার্টারে থাকত, সেদিন নাইমের নাইট ডিউটি ছিল, তাই রাতের খাওয়া দাওয়া শেষ করে ডিউটিতে যোগ দেয়। বেশ কয়েকদিন ধরে নিম্নচাপ হওয়ার কারণে সেদিনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আকাশ কালো মেঘে ঢাকা, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিও বজ্রপাত। সময় তখন প্রায় রাত 2টার মতো। সেই এলাকার থানা থেকে একটা লাশ আসে, লাশটা সাদা কাপড়ে ঢাকা। নাইম নর্মালি কাপড়টা সরিয়ে দেখে একটা লোকের বয়স 50-55-এর মধ্যে, কিন্তু লাশটা দেখে বোঝা যাচ্ছে বেশিক্ষণ লাশ রাখা যাবে না। লাশের মাথা একপাশে থেঁতলানো, বুকের কিছু অংশ খুবলে খাওয়া, যেন মনে হচ্ছে কোনো জন্তু খেয়েছে। একটা হাত কাটা ছিল, তাই নাইম আর দেরি না করে লাশটাকে পোস্টমর্টম করার জন্য পাঠিয়ে দেয় আর বলে কালকে এটা রেডি করে অবশ্যই দিতে হবে। প্রায় আধ ঘন্টা পর হাসপাতালের একজন স্টাফ এসে বলে,
স্যার ডোমরা লাশ কাটতে চাইছে না, তারা বলছে লাশের সাথে কি যেন একটা সমস্যা।
তো নাইমের মেজাজ খারাপ হওয়ায় নাইম নিজে ডোমদের কাছে যায় কথা বলার জন্য। নাইম ডোমদের বলে,
কি সমস্যা? এতদিন যাবৎ লাশ কাটছো, আর এখন কি সমস্যা হচ্ছে? নেশা করে আছো তাই কাজে ভুল হচ্ছে নাকি? যাও গিয়ে কাজ শেষ করো।
ডোমরা বলে,
স্যার আমাদের মাফ কইরেন, পারলে চাকরি যাইলে যাগ্গা, এই লাশ মোড়া কাটতে পারুম না, জান থাকলে কাজ অনেক পামুনে।
নাইম ডোমদের জিজ্ঞেস করে,
আরে কি হয়েছে একটু বলবে তো?
তখন একজন সিনিয়র ডোম বলে,
স্যার আমরা দুজন একটা লাশ কাটছিলাম, তখন দুজন ওই লোকের লাশ রেখে আসে, যথারীতি আমাদের হাতের কাজ শেষ করে ওই লোকের লাশটা টেবিলে তুলেছি, লাশটা কাটার জন্য ছুরি হাতে নিয়েছি, তখন মনে হল লাশটা একটু নড়ে উঠল, মুহূর্তের জন্য আমরা দুজন চোখের ভুল মনে করে লাশ কাটব, লাশের বুকে ছুরি বসাতেই লাশটা কেমন যেন সটান হয়ে যায়, আমরা ভয়ে দুজনেই পড়ে যাই, আবার দুজনে উঠে লাশটাকে শুইয়ে লাশটার বুকটা ফেড়ে ফেললাম, ঠিক তখনই লাশটা ওই অবস্থায় আবারও সটান হয়, আর ভয়ে আমরা মর্গ থেকে বেরিয়ে এসেছি সেই কারণেই।
নাইম জানতে পারে যে সেই ডোম এক জায়গায় আঘাত পেয়েছে, সেই ক্ষতস্থানটি তিনি দেখতে চান, সেই ডোম তার ক্ষতস্থানটি দেখায়, সত্যি তার গলার এক পাশে হাতের ছাপ, সে দাবি করে এটা তার লাশের কাছ থেকেই সৃষ্টি হয়েছে। নাইম আর সাত পাঁচ না ভেবে মর্গের দিকে যায় নিজেই পোস্টমর্টম করার জন্য। নাইম পোস্টমর্টম শুরু করে, বেশ কিছুক্ষণ পর হঠাৎ নাইম একটা বিড়ালের কান্নার শব্দে পেছন ঘুরে তাকায় আর দেখে একটা কালো বিড়াল ওখানে বসে আছে। নাইম বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করে, বিড়ালটা যাচ্ছিল না, তাই নাইম এগিয়ে গিয়ে সজোরে একটা লাথি মারে বিড়ালটাকে, আর বিড়ালটা বেশ কিছু দূরে ছিটকে যায়। তারপর সে গড়গড় করতে থাকে, একবার পেছনে ফিরে তাকায়, তারপর চলে যায়। নাইম তখন ওই লাশের হাত সেলাই করছে, এমন সময় সে লক্ষ্য করে লাশের মুখে একটা হাসি। নাইম সাত পাঁচ না ভেবে কাজ শেষ করে, কেবিনে এসে রেস্ট নিয়ে পরের দিন বাড়ি ফেরে। বাড়ি ফেরার পর তার স্ত্রী তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নাইম জিজ্ঞেস করে, কি হয়েছে? স্ত্রী জানায়, নাইমের স্ত্রী গতকাল রাতে ঘুমিয়েছিল, হঠাৎ তার ঘুম ভাঙে বিড়ালের রাগে গজরানোর শব্দে, শব্দটা বেশ জোরেই হচ্ছিল। নাইমের স্ত্রী বিছানা ছেড়ে শব্দের উৎস খুঁজতে থাকে, ঘরের ডিম লাইটের হালকা আলোতে দেখে ডাইনিং টেবিলের ওপর একটা কালো বেড়াল বসে আছে আর রাগে গজরাচ্ছে। নাইমের স্ত্রী বেড়ালটাকে তাড়াতে গেলে বেড়ালটা আস্তে আস্তে বড় হয়ে যায় এবং একটা কালো মানুষের চেহারার আকৃতি ধারণ করে, যার মুখে কোনো ঠোঁট বা নাক ছিল না, একটা বড় চোখ ছিল, কান দুটো ছিল বড়, সারা শরীর লোমে ঢাকা, পেছন থেকে একটা বড় লেজ যেটা সামনে পর্যন্ত এসেছে। এটা দেখে নাইমের স্ত্রী এক দৌড় দিয়ে রুমে ঢুকে যায় এবং দরজা লাগিয়ে দেয়। ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা ফ্যাঁস ফ্যাঁসে হাসির শব্দ শোনা যায় আর দরজায় অনবরত কিল ঘুষি মারার শব্দ আসতে থাকে। নাইমের স্ত্রী আল্লাহকে স্মরণ করতে থাকে এবং দোয়া পড়তে থাকে, একসময় ফজরের আজান পড়ায় সবকিছু শান্ত হয়ে যায়। তখন থেকে নাইমের স্ত্রী আর ঘুমায়নি। নাইম সব শুনে তার স্ত্রীকে শান্ত করে বলে,
ও সব মনের ভুল,
এইসব বলে কাটিয়ে দেয়। নাইম পরদিন ডিউটিতে চলে যাওয়ার পর নাইমের স্ত্রী এক প্রকার ভয়েই রাতে লাইট চালিয়ে শুয়ে পড়েন, কিন্তু সেদিন রাতে নাইমের স্ত্রীর ঘুম আসছিল না। বেশ কিছুক্ষণ পর একটু তন্দ্রা মতো আসলো, হঠাৎ চিরচির শব্দ হয়ে ঘরের লাইটটা দপ করে নিভে যায়। নাইমের স্ত্রী এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসে আর বাইরে থেকে আসা ল্যাম্প পোস্টের আবছা আলোয় দেখতে পায় ঘরের দেয়ালে টিকটিকির মতো একটা মানব আকৃতির জন্তু ঘুরছে। এরপর এক লাফে সেই জন্তু নাইমের স্ত্রীর সামনে এসে বসে আর লম্বা একটা জিহ্বা দিয়ে নাইমের স্ত্রীর দিকে লিকলিকে জিভটি বাড়িয়ে দেয়। নাইমের স্ত্রীর মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না, সেই জন্তু আকৃতির অবয়বটা এবার তার চারপাশে ঘুরতে থাকে। নাইমের স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে নাইম বাড়ি এসে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু দরজা কেউ না খোলায় নাইম আশেপাশের প্রতিবেশীদের সঙ্গে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকে তারা বেডরুমে গিয়ে দেখে তার স্ত্রী অচেতন অবস্থায় বিছানার উপরে পড়ে আছে। নাইম তার স্ত্রীর শরীরের কিছু জায়গায় লালচে ধরনের কয়েকটি দাগ লক্ষ্য করে এবং সে তার স্ত্রীর জ্ঞান ফেরায়। তার স্ত্রী সবকিছু বিস্তারিত জানায়। সেদিন নাইম হসপিটালের উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছ থেকে ডিউটি শিফট করে, সেদিনই আবার ডে শিফট ডিউটি করে, সারাদিন কাজ করে, ফলে নাইমের সেদিন টায়ার্ড লাগছিল, তাই বিছানায় শোয়ার সাথে সাথেই সে ঘুমিয়ে পড়ে। নাইমের ঘুম ভাঙে রেডিওর শব্দে, কিন্তু সেটা কোনো গানের শব্দ ছিল না, শব্দটা ছিল রেডিওর নেটওয়ার্ক না ধরলে যেমন শব্দ হয় ঠিক তেমন। নাইম ঘুম ভেঙে দেখে তার স্ত্রী পাশে নেই। নাইম শরীরের সব জড়তাকে পেছনে ঠেলে সরিয়ে তার স্ত্রীকে খুঁজতে থাকে।
মনে মনে এটাও ভাবতে থাকে তার ঘরে তো রেডিও নেই, তাহলে রেডিওর শব্দ আসছে কোত্থেকে। সেই সময় তার পরিস্থিতি ছিল এমন যে কোনো তীব্র মাদক সেবন করলে যেমন হয় ঠিক তেমন। নাইম যেন এক প্রকার ঘরের মধ্যেই হাঁটছে, ঘরের মধ্যে একসময় ধোঁয়া ভর্তি হয়ে যায়, আর নাইমের মনে হয় সে যেন এক ধোঁয়াময় পৃথিবীতে বন্দী, চারিদিকে ঘুরছে কিন্তু কোনোভাবেই সেইখান থেকে বের হতে পারছে না। এমন সময় নাইম একটা গর্তের মধ্যে পড়ে যায়। এবার সে দেখতে পায় সে অন্ধকারের মধ্যে শুয়ে আছে, কিন্তু আশেপাশে হাত দিয়ে অনুভব করে চারিদিকে মাটির দেয়াল, পারছে না উঠে বসতে, পারছে না দাঁড়াতে। নাইম বুঝতে পারে যে সে একটা কবরে বন্দী আছে। সে জোরে জোরে চিৎকার করছিল বাঁচার জন্য, কিন্তু কোনো সাড়া পাচ্ছিল না। শেষ পর্যন্ত সে কালেমা পড়তে থাকে আর কাঁদতে থাকে আল্লাহর কাছে তওবা করে। এমন সময় একটা হাত দেখতে পায়, যে হাত দেখে নাইম বুঝেছিল সেই হাতটা তাকে এখান থেকে বের করে বাইরে নিয়ে যেতে সাহায্য করবে। নাইম হাতটা ধরে আর তার অসম্ভব ঘুম পায়, নাইম ঘুমিয়ে যায়। নাইমের ঘুম যখন ভাঙে তখন সে দেখে একজন বয়স্ক ভদ্রলোক তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর দোয়া পড়ে ফু দিচ্ছে। নাইমের জ্ঞান ফিরলে নাইমকে ওই বৃদ্ধ ভদ্রলোক জিজ্ঞাসা করেন,
বলতো বাবা কি হয়েছিল তোমার সাথে?
নাইম বিস্তারিত ঘটনা বলে। আসলে ওই বৃদ্ধ ভদ্রলোকই ছিলেন বেশ কিছু দূরের এক মসজিদের ইমাম। নাইম বলে, গতকাল রাতে আমি ঘুমানোর পর এই সব হয়েছে। তখন ওই বৃদ্ধ ইমাম বলেন,
বাবা তুমি বিগত 15 দিন ধরে এমন অবস্থায় ছিলে।
তখন নাইমের স্ত্রী নাইমকে বলে, সেদিন সকালে ডিউটিতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে কিন্তু নাইমের ঘুম ভাঙছিল না, তাই তিনি বেশ কিছুক্ষণ ধরে নাইমের গায়ে ধাক্কা দিয়ে ডাকার পরেও নাইমের ঘুম যখন ভাঙে না, তখন নাইমের বন্ধু যিনি নাইমের সাথে হসপিটালে কাজ করেন ওনাকে তিনি ডেকে পাঠান এবং তিনি এসে বলেন এরকম কিছু তিনি আগে কখনো ফেস করেননি। নাইম তখন বোমায় ছিলেন, তাই তার রুমেই যতটা সম্ভব মেডিকেল সাপোর্ট দিয়ে নাইমের চিকিৎসা চলতে থাকে। তার স্ত্রী পরদিন রাতে নাইমের পাশে একটা চেয়ার নিয়ে ঘুমিয়ে পড়ে। এমন সময় সে ঘরের মধ্যে হাঁটা চলার শব্দ পায় এবং তাতে তার ঘুম ভেঙে যায়। দেখে নাইম ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তার স্ত্রী ভাবে এটা কোনোভাবেই সম্ভব না। তিনি নাইমকে কোনো রকমের টেনে বিছানায় শুইয়ে দেন। নাইমের স্ত্রীর আর বুঝতে বাকি ছিল না যে সমস্যাটি বিজ্ঞান সংক্রান্ত কিছু না, তাদের সাথে অলৌকিক কোনো ঘটনা ঘটছে। তাই পরের দিন এলাকার এক ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসা হয়। উনি বাড়িতে ঢুকেই আল্লাহু আকবার বলে বাড়ির বাইরে এসে নাইমের স্ত্রীকে বলেন,
মা এ আমার দ্বারা সম্ভব নয়, আপনি অভিজ্ঞ কাউকে দেখান।
এরপর দিন যেতে থাকে, ঘটতে থাকে নাইমের স্ত্রীর সাথে ঘটনা। বেশ কিছুদিন পর ওই বৃদ্ধ ইমামের সন্ধান পেয়ে ওনার সাথে যোগাযোগ করে বিস্তারিত ঘটনা তাকে জানানো হয়। ইমাম আসেন এবং কিছু আমল করতে থাকেন। ইমাম তার জিনদের সাহায্যে নাইমকে একটা পুরনো কবর থেকে তুলে আনেন, যেখানে নাইমের রুহকে বন্দি করেছিল শয়তান। নাইম তার স্ত্রীর কাছ থেকে সব শুনে বিস্মিত হয়ে বসেছিল। এইবার ওই বৃদ্ধ ইমাম বলেন,
বাবা আমার বয়স হয়েছে, তাই আর আগের মতো শক্তি সামর্থ্য নেই, থাকলে হয়তো চেষ্টা করতাম। তুমি এই জায়গা ছেড়ে চলে যাও, দেখো আল্লাহর রহমতে সব ঠিক হয় কিনা। আমার জিন খোঁজ নেওয়ার চেষ্টা করছে কিন্তু পায়নি, তাদের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না।
তখন নাইমের স্ত্রী ইমামকে বলেন, আপনার সাথে তো জিন আছে, তারা কিছু করতে পারবে না? ইমাম বলেন,
মা সব জিন সব সময় মোকাবেলা করতে পারে না সবকিছু।
নাইম আবার ডিউটিতে যোগ দিলেও সমস্যার সমাধান হয়নি। দিন দিন নাইমের মানসিক অবস্থা খারাপ হতে থাকে আর তার সাথে ঘটতে থাকে অবিশ্বাস্য কিছু ঘটনা, যা শুনলে হয়তো আপনাদের কাছে রূপকথার গল্প মনে হবে, কিন্তু হ্যাঁ সত্যি তাই ঘটেছিল তার সাথে। যা বর্ণনা করতে গেলেও কিছু মানুষ যারা এমন কাজ করে তাদের কেউ কেউ শিহরিত হবে। ভয় আমিও পেয়েছিলাম, এটা সত্যি। এবার যা শেয়ার করতে যাচ্ছি গল্প ভেবেই তা মন দিয়ে শুনুন। অর্থাৎ তিনি অনুরোধ করেছেন, আগেই বলেছেন যে রূপকথার গল্পের মতো শোনাতে পারে, উনি অনুরোধ করেছেন যে গল্প মনে করে হলেও শুনুন। চলুন শুনি তার কথা। বেশ কিছুদিন ধরেই নাইম ডিউটি করছিল। সেদিন রাতে নাইমের কেমন যেন শরীরের মধ্যে অস্বস্তি কাজ করছিল। চোখ মুখে জল দেওয়ার জন্য সে ওয়াশরুমে যায়। বিসিনের কলটা ছেড়ে মুখে জল দিচ্ছিল এমন সময় সে অনুভব করে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। নাইম পেছন ফিরে তাকাতে কিছু দেখতে পায় না। সে একটু ভয় পেয়ে তাড়াহুড়া করে মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরোবে, কিন্তু ওয়াশরুম কেউ যেন বাইরে থেকে লক করে দিয়েছে। নাইম একটা ফ্যাঁস ফ্যাঁসে হাসির শব্দ শুনতে পায়। হাসিটা এমন ছিল যে ওয়াশরুমটা লক করে সে খুব মজা পেয়েছে। হঠাৎ তার পা ধরে হ্যাঁচকা টান দিয়ে কেউ তাকে ফেলে টেনে সরিয়ে দেয়। নাইম উঠে বসে কিন্তু কিছু দেখতে পায়নি। তখন হঠাৎ করে ওয়াশরুমের লাইটটা চিরচির শব্দ করে ফেঁটে যায়। অন্ধকারে নাইম নিজের হাতটাও দেখতে পাচ্ছে না। সে ফিল করে আশেপাশে একটা শব্দ হচ্ছে। শব্দটা এমন হচ্ছে যে বড় আকৃতির কোনো সাপ চারপাশে ঘুরলে যেমন হবে তেমন। নাইমের ভয়ে হৃদয়টা যেন ভেতর থেকে বেরিয়ে আসতে চায়। সে একটু সাহস সঞ্চার করে উঠে দাঁড়িয়ে দরজায় সজোরে লাথি মারতে থাকে। তিন চারটা লাথি মারার পর একটা লাথির সাথে সাথে দরজা ভেঙে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে তার সামনে কালো পোশাক পরা অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, যাদের একজনেরও মাথা নেই। নাইম কালো পোশাক পরিহিত সেই মাথাবিহীন অবয়বগুলোকে দেখে উল্টো দিকে রুদ্ধশ্বাসে দৌড়াতে থাকে। আর পেছনে দৌড়াচ্ছে ওই কাটা মাথা অবয়বগুলো। তার সাথে চারিদিক থেকে অদ্ভুতভাবে ভেসে আসতে থাকে তাচ্ছিল্যের হাসি। নাইম নিজের কান চেপে ধরে আয়তুল কুরসি পড়তে পড়তে দৌড়াতে থাকে। এক পর্যায়ে গাছের সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারায়। পরদিন নাইমের জ্ঞান ফিরলে নাইম নিজেকে পায় সেই হসপিটালের বেডে যেখানে সে কর্মরত ছিল। সে দেখতে পায় তার স্ত্রী পাশে বসে আছে, আর ডাক্তার বন্ধুও আছে সেখানে। তারা নাইমকে জিজ্ঞেস করে কি হয়েছিল। নাইম জানায় সবকিছু। তখন ডাক্তার বন্ধুটি বলে,
কি বলো ভাই, তুমি অনেকক্ষণ আসছো না দেখে আমিও চারজন ওয়ার্ড বয় তোমাকে খুঁজতে যাই। ওয়াশরুমের সামনে যাওয়া মাত্রই আমরা দেখি দরজার ভেতর থেকে বেশ কয়েকটা সজোরে লাথি মারলে, তারপর দরজা ভেঙে বেরিয়ে আমাদের দিকে তাকালে আর উল্টো দিকে চিৎকার করতে করতে দৌড় দিলে। আমরা তোমাকে ধরার জন্য সবাই মিলে তোমার পেছনে দৌড়াচ্ছিলাম, তুমি হসপিটালের বাইরে গিয়ে বাগানের দিকে যাওয়া মাত্রই একটা গাছের সাথে ধাক্কা খেয়ে মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে যাও, আর আমরা তোমাকে উদ্ধার করি।
আসলে নাইম ওয়াশরুম থেকে দরজা ভেঙে বেরিয়ে আসার পর হাসপাতালের কর্মীরাই দেখেন, আর তারাই নাইমের পেছন পেছন দৌড়াচ্ছিল। কিন্তু ওই শয়তানগুলো তাকে জাদু করে ওই সব দেখিয়েছে, এটা নাইম বুঝতে পারে। নাইমের এই মানসিক অবস্থা দেখে হাসপাতাল থেকে তাকে কিছুদিনের জন্য ছুটি দেয়া হয়। চিকিৎসার কারণে এই ছুটি এসে পায়। আসলে এ তো আর কোনো ওষুধে সারবে না যে ডাক্তার দেখালেই হবে। নাইম ও তার স্ত্রী বাড়ি ফেরে। নাইমের স্ত্রী কাজের সুবিধার জন্য একটা বুয়া রাখেন যে সবসময় তাদের পাশে থাকবে। সেদিন রাতে নাইমের স্ত্রী ঘুমাচ্ছিল, তখন মধ্যরাত এমন সময় দরজায় ঠক ঠক শব্দ শুনে ঘুম ভাঙে নাইমের স্ত্রীর। নাইমের স্ত্রী ভাবে এত রাতে কে এলো। নাইমের স্ত্রী উঠে যায় ও দরজা খুলে দেখে নাইমের শ্বশুর মশাই দাঁড়িয়ে। নাইমের স্ত্রী তার বাবাকে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে,
বাবা তুমি এত রাতে এখানে কেন?
তখন তার বাবা বলেন,
তোর মা রাস্তায় অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি চল।
নাইমের স্ত্রী জিজ্ঞাসা করতে যাবে, কিন্তু তার আগেই তার বাবা হাঁটা শুরু করে। সে দরজা বন্ধ করে বাবার পেছন পেছন হাঁটা দেয়। বেশ কিছু দূর হাঁটার পর সে তার বাবাকে জিজ্ঞেস করে,
বাবা আর কত দূর?
কিন্তু কোনো উত্তরই দিচ্ছিল না বাবা। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা ধান ক্ষেত পেরিয়ে একটা ছোট জায়গা, যেটা একটা ছোট পাঁচিল দিয়ে ঘেরা, তার সামনে একটা পুরনো ভাঙা গেট। সেই ভাঙা গেট দিয়ে তার বাবা ভেতরে ঢুকে গেলেন। নাইমের স্ত্রীও তাকে ফলো করে সেখানে ঢুকে যায়। এরপর কয়েকশো পা হেঁটেই দেখেন তার বাবা দাঁড়িয়ে কিছু একটার দিকে তাকিয়ে হাত ইশারা করছে আর মুচকি মুচকি হাসছে। নাইমের স্ত্রী ভালো করে লক্ষ্য করে দেখে একটা জায়গায় মাটি খুঁড়ে স্তূপ করে রাখা, তার পাশে একটা লোক উবু হয়ে বসে কিছু করছে। নাইমের স্ত্রী কাছে গিয়ে দেখে এক চিৎকারে দুই পা পেছনে লাফিয়ে পড়ে মাটিতে। সে দেখে নাইম তার মায়ের লাশের গা থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। এবার তার বাবা ওই লাশের পাশে এসে বসে এবং তার মেয়েকে মায়ের মাথাটা ছিঁড়ে দেয় এবং তার মেয়েকেও অংশগ্রহণ করতে বলে। এই দৃশ্য আর সহ্য করতে না পেরে সে একটা চিৎকার দেয়, আর তখনই তার ঘুম ভাঙে এবং সে দেখে যে তার সারা শরীর ঘেমে গোসল হয়ে গিয়েছে। তখনই ভোরের আজানের শব্দ আসতে থাকে আর সে উঠে নামাজ শেষ করে। সেদিন বিকেল থেকে বজ্রবিদ্যুৎ সহ অঝোরে বৃষ্টি হওয়ার কারণে লোডশেডিং ছিল, তাই আর বেশি কিছু রান্না না করে সন্ধ্যার রান্না শেষ করে সে। বসার ঘরে তিনজন মিলে বসে কথা বলছিল, নাইম, তার স্ত্রী ও কাজের বুয়া। কথা হচ্ছিল এই বিনা আভাসে বজ্রপাত নিয়ে।
কেন আর কি করে জিনের কবলে পড়ল, আর এর থেকে পরিত্রাণের উপায় কি, এসব নিয়ে। এমন সময় রান্নাঘর থেকে বেড়ালের কান্নার শব্দ আসছিল। কাজের বুয়া তাদের বলে, আমি বেড়াল তাড়িয়ে আসছি। বুয়া মোমবাতি হাতে রান্নাঘরে ঢোকেন, আর একটা কালো পোশাক পরা মহিলার অবয়ব বুয়ার দিকে পেছন ফিরে ডাস্টবিনের মধ্যে মাথা ঢুকিয়ে কিছু একটা করছে, এটা বুয়া দেখতে পায়। বুয়া ওখানে পৌঁছাতেই কালো অবয়বটা পেছন ফিরে তাকালো। বুয়া দেখল, সেই বুয়ার মতো দেখতে একই রকম একটা মহিলা ডাস্টবিন থেকে কাঁচা মাছের উচ্ছিষ্ট অংশগুলো চিবিয়ে খাচ্ছে, আর তার মুখ থেকে কিছু উচ্ছিষ্ট চারিদিকে ছিটাচ্ছে, এবং সে বুয়ার দিকে খুব রাগান্বিত অবস্থায় তাকিয়ে আছে। এবং এই সমস্ত দেখে কাজের বুয়াটি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাড়াতাড়ি নাইম ও তার স্ত্রী এসে ধরাধরি করে তাকে নিয়ে যায় এবং তাকে কিছুটা ধাতস্থ করার চেষ্টা করে। ভয়ে একসময় বুয়া কান্না করতে শুরু করে। নাইম ও তার স্ত্রী প্রতি রাতে লাইট জ্বালিয়ে আল্লাহর ইবাদত শুরু করে আর দিনের বেলায় ঘুমানো শুরু করে, কিন্তু তাতেও ওই শয়তান রেহাই দেয়নি। ওদের দিনের বেলাও নানা রকম বাজে স্বপ্ন দেখাতে শুরু করে। নাইমের অবস্থা বেগতিক দেখে তার স্ত্রী তার দেওর সবুজকে ফোন করে সবকিছু জানায়। সবুজ তার বাবা ও মাকে জানায় তার বড় ভাই ভাবির সমস্যার কথা। সবুজ আর দেরি না করে সেদিন জোহরের নামাজ পড়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে নাইম ও তার স্ত্রীকে আনতে। নাইম ও তার স্ত্রী সমস্ত ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে বসেছিল সবুজের আশায়। তখন প্রায় সন্ধ্যা 7টা বাজে। কলিং বেলের শব্দে নাইম উঠে দরজা খোলা মাত্রই তাজা কাটা মুরগির মাথা কেউ ছুড়ে মারে নাইমের গায়ে। নাইম এবার এক প্রকার রেগে গিয়ে বলতে থাকে,
কেন কেন, আমি কি ক্ষতি করেছি তোর, এভাবে জ্বালাচ্ছিস কেন?
এ কথা বলার সাথে সাথেই ঘরের লাইট নিভে যায়। নাইমের স্ত্রী শুনতে পায় নাইমের আর্তনাদ ও ধস্তাধস্তির শব্দ। এমন সময় সবুজ চলে আসে ও দরজা ধাক্কাতে থাকে। নিজে থেকে লাইট জ্বেলে উঠে নাইম মাটিতে লুটিয়ে পড়ে। নাইমের স্ত্রী তাড়াতাড়ি দরজা খুলে দেয়। সবুজ ও তার ভাবি দুজন মিলে নাইমকে সোফায় বসায় এবং তার অবস্থা তখন ছিল রক্তাক্ত। নাইমকে হসপিটাল থেকে আঘাত লাগা জায়গাগুলোতে ব্যান্ডেজ করে প্রয়োজনীয় ওষুধ দিয়ে তারা ওই রাতেই রওনা দেয় নিজস্ব বাসভবনের উদ্দেশ্যে। রাত 10:15 মতো বাজে। এমন সময় তারা রাতের খাওয়া শেষ করে এই উদ্দেশ্যে একটা হাইওয়ের পাশে ছোট্ট একটা হোটেলে খাবার আনতে যায়। গাড়িতে ড্রাইভার নাইম ও তার স্ত্রী, সেখানেই তারা খাওয়া দাওয়া সারে আবার রওনা দেয়। বেশ কিছুদূর যাওয়ার পর তাদের গাড়িটি সমস্যা করতে শুরু করে। এবার কিছুদূর গিয়ে গাড়িটি বন্ধ হয়ে যায়। গাড়িটা ঘ্যার 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 শব্দ করছে কিন্তু স্টার্ট নিচ্ছে না। তাই ড্রাইভার ও সবুজ গাড়ি থেকে নেমে ইঞ্জিন চেক করছিল। এমন সময় শেয়ালের কান্নার মতো শব্দ আসতে থাকে। ড্রাইভার ও সবুজ দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করে, তাড়াতাড়ি ইঞ্জিন ঠিক করার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর নাইম গাড়ির ভিতরে ফিরে আসে এবং গাড়ির পাশে দাঁড়িয়ে গাড়ির বাইরের আবহাওয়াটা উপভোগ করতে থাকে। এমন সময় নাইম ফিল করে নাইমের কানের পাশে একটা অজানা কোনো ভাষায় ফিসফিস করে কেউ একটা কিছু বলছে আর হাসছে। হাসিটা মৃদু ছিল। ভয় লাগাতে নাইম গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতে যাবে, এমন সময় নাইমের পা ধরে এক অদৃশ্য শক্তি টেনে হিঁচড়ে তাকে রাস্তা থেকে নামিয়ে মাঠের দিকে নিয়ে যেতে থাকে। বাকিরা নাইমের চিৎকার শুনতে পেয়ে সবাই মিলে সেই হাইওয়ে থেকে নাইমের দিকে এগিয়ে যায় এবং তিনজন মিলে নাইমকে ধরে ফেলে এবং হাইওয়েতে উঠিয়ে গাড়িতে ওঠায়। তারা সবাই গাড়িতে বসা চেষ্টা করতে থাকে গাড়ি স্টার্ট দেওয়ার, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছিল না। ড্রাইভার কিছু দোয়া পড়ে স্টিয়ারিং এ ফু দেয়া মাত্রই গাড়ি স্টার্ট হয়ে যায়। তখনই গাড়ির গায়ে যদি কোনো জন্তু ধাক্কা দেয় তাহলে যেমন শব্দ হবে সেইরকম একটা শব্দ হয়। তারা সবাই মিলে জোরে জোরে সুরা কালাম পড়তে থাকে এবং তারপর সবকিছু থেমে যায়। তারা বাড়ি পৌঁছায়। তারপর থেকেই নাইমের অবস্থা আরো খারাপ হতে থাকে। সবুজ সাজিদ ভাইকে বলে, ভাই এখন আমার বড় ভাই সারাদিন কোমায় থাকার মতো অবস্থায় আসরের পর উঠে হামাগুড়ি দিয়ে সারা বাড়িময় ঘোরে। আগে কাঁচা মাছ মাংস খেত, এখন আম্মি যান বড় ভাইয়ের জন্য মাছ মাংস সিদ্ধ করে রাখে। বড় ভাই ঘুম থেকে উঠে সেগুলো খায়, কুকুর যেভাবে খায় ঠিক সেভাবে। এখন অবস্থা খুবই খারাপ। সব শুনে সাজিদ ভাই সবুজকে বলে, চলো তোমার ভাইকে একটু দেখে আসি। সাজিদ ভাই নাইমের রুমে ঢোকে আর রুমের মধ্যে থেকে একটা লাশ পচা গন্ধ পায়। সাজিদ ভাই একাই এই গন্ধটা পাচ্ছিল সেটা সে বেশ বুঝতে পারে। সে নাইমের পাশে গিয়ে দাঁড়ায় এবং লক্ষ্য করে নাইমের মুখে একটা মুচকি হাসি। হাসিতে এটা বোঝানোর চেষ্টা হচ্ছিল যে সাজিদ ভাইয়ের এখানে আসা বৃথা। সাজিদ ভাই মুচকি হাসে, সবুজকে বলে, তুমি আমাদের একটু একা ছেড়ে দাও সবুজ,
তখনই চোখ বন্ধ অবস্থায় নাই মুঠে বসে। কি একটা অদ্ভুত রকমের সেই ভঙ্গি! সাজিদ ভাই দেখেন দেয়াল থেকে অসংখ্য হাত বেরিয়ে আসছে, আর সিলিং এর ভেতর থেকে কেউ মাথা বের করে উকি মারছে। সাজিদ ভাই মনে মনে তার জিন হুজুরদের স্মরণ করছিল। তখন নাইম ভাঙা ভাঙা গলায় বলে,
ও বাবা, দেখো দেখো, ওঝা আসছে আমাকে ঝাড়তে,
হেই বলে হাসতে থাকে। সাজিদ ভাই একটু তাচ্ছিল্যের স্বরে বলে,
ঝাড়াইতে নয়, তারাইতে আসছি, বুঝছিস? সমস্যা নেই, সব রোগের ওষুধ আছে, তোদের ওষুধও আল্লাহ মানিক বানিয়েছে, ভাবিস না।
এমন সময় সাজিদ ভাইয়ের একজন জিন হুজুর আসে ও সাজিদ ভাইকে বলেন,
এখনো সময় হয়নি সাজিদ, ফিরে চলো।
তখন নাইম বলে,
ওরে বাপরে বাপ, দরবেশ নিয়ে আসছে দেখছি।
সাজিদ ভাইয়ের জিন হুজুর কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। যথারীতি সাজিদও বিদায় নেয়। সেদিন রাতে নাইমের বাড়ি থেকে সাজিদ কোনো একটা ব্যক্তিগত কাজ সেরে ফিরছিল। এমন সময় সাজিদ ভাই দেখেন তার সামনে একটা কদম গাছ, সেখানে বেশ কয়েকটি লাশ ঝুলছে। সাজিদ ভাই ওদিকে তাকিয়ে সুরা পড়ে শরীর বন্ধ করে নেন। সাজিদ ভাই ফিল করেন পেছনে কিছু একটা প্রদর্শনী চলছে। এই প্রদর্শনী যখন আসছিল তখন সাজিদ ভাই মেইন রোড থেকে মেঠো পথে হাঁটছিল। ওই মাঠের পরে একটা জঙ্গল, তারপর কয়েকটি বাড়ি, এরপরে তার নিজস্ব বাসভবন। সাজিদ ভাই পেছনে তাকায়নি। সত্যি কথা বলতে সাজিদ ভাই সত্যিই ভয় পেয়েছিল। এবার সাজিদ ভাই তসবি বের করে তসবি গুনতে থাকে আর সুরা পড়তে পড়তে মনে মনে জিন হুজুরদের স্মরণ করতে থাকে। কিন্তু তিনি কোনোভাবে তার জিন হুজুরদের কাছ থেকে উত্তর পাচ্ছিল না। এমন সময় সব নিস্তব্ধ হয়ে যায়। সাজিদ ভাই হাঁটতে হাঁটতে প্রায় জঙ্গলের কাছে এসে পড়েছেন। এবার শুধু শুনতে পাচ্ছিলেন না, এবার দেখতে পাচ্ছিলেন। সাজিদ ভাই দেখে বেশ কয়েকটি লোক যাদের মাথা নেই তারা উল্লাস করছে এবং কেমন একটা অবয়বকে ঘিরে গোল হয়ে ঘুরছে। এমন সময় সাজিদ ভাই ভালো করে লক্ষ্য করে দেখেন ওরই মাঝখানে বসে আছে নাইম। তার দুই চোখ বেয়ে রক্তের মতো কিছু একটা গড়িয়ে পড়ছে। তিনি একটা সুরা পড়ে ফু দেন এবং একটা ঢিল ছুড়ে মারেন তাদের দিকে, আর তখনই সব ভ্যানিশ। সাজিদ ভাই ভয়ে এক দৌড় দিবেন, এমন সময় সাজিদ ভাইয়ের চলার রাস্তায় মাটির মধ্যে থেকে কোনুই পর্যন্ত হাত উঠে এসেছে। সাজিদ ভাই সুরা পড়তে পড়তে এগিয়ে যাচ্ছেন এবং একসময় বাড়ি পৌঁছান। রাতে এক প্রকার রাগ করে এই জিন হুজুরদের স্মরণ করেন। একে একে চারজন জিন হুজুর আসেন। সাজিদ ভাই একটু রাগের সুরেই বলেন,
এতবার ডাকার পরেও আপনারা আসলেন না।
জিন হুজুরদের মধ্যে একজন বলেন,
আরে সাজিদ, তুমি বুঝো না কেন খামোখা রাগ করছো? ওই শয়তান জাদু করে তোমাকে শব্দ বন্দি করে রেখেছিল, আমরা তোমার ডাক শুনতে পাইনি।
সাজিদ ভাই বলেন,
কিছু জানতে পারলেন?
জিন হুজুর বলেন,
চিন্তার এমন কিছু নেই, আল্লাহ মালিক সবকিছু ঠিক রাখবেন। দেখো সাজিদ, সমস্যা জটিল হলেও ওর জাদু করা জিনিসগুলো নষ্ট করতে হবে।
জিন হুজুর বলেন, কোথায় কোথায় জাদু বস্তু আছে ও কিছু আমল শিখিয়ে দেন। পরদিন সাজিদ ভাই নাইমদের বাড়িতে যায়। তখন রাত ১২টা বাজে। সাজিদ ভাই আসন বসান আর সাত মেরু বিশিষ্ট দুটি বলয় বানিয়ে নাইমকে একটা বলয়ের মাঝখানে বসিয়ে সাদা কাফনের কাপড় দিয়ে নাইমকে ঢেকে সেই কাপড়ের ওপর সুরা পরে ফু দিয়ে কিছু রিচুয়াল করতে থাকেন। এমন সময় বাড়ির চারপাশ থেকে শোনা যায় শেয়ালের হুঁহু ডাক আর বেড়ালের কান্নার শব্দ। সাজিদ ভাই দেখেন বাড়ির বাইরে বহু শেয়াল দাঁড়িয়ে রাগে গ্যাঙাচ্ছে, কিন্তু ভেতরে আসতে পারছে না, কারণ উঠানে একসাথে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আটজন জিন হুজুর। এমন সময় বিশাল আকৃতির শেয়ালের পিঠে করে একটা কালো অবয়ব, যার শরীরে কোনো মাথা ছিল না, সে আসে। সাজিদ ভাই তাকে দেখতে পায় এবং জিনদের শিখিয়ে দেয়া আমল করতে থাকে। এবার হঠাৎ করে সেই মাথাবিহীন কালো অবয়বটা কোনো একটা অদৃশ্য কিছু টেনে হেঁচড়ে দ্বিতীয় সমমেরুর বলয়ের মধ্যে আছড়ে পড়ে। আর সাজিদ ভাইয়ের সেই জিন হুজুর ওই অবয়বকে বলে,
দেখলি আল্লাহর কালাম দিয়ে দরবেশ কি করতে পারে? তোর মতো ভীরু কাপুরুষের এই অবস্থা হয়? এবার বল, কেন এই ছেলেটার পেছনে পড়েছিস?
সেই অবয়ব এক প্রকার রাগ করে গোঁজ থাকে এবং বলে,
বলবো না।
সাজিদ ভাই বলে,
বলতে তোকে হবেই।
এই বলে সাজিদ ভাই একটা ছড়ি দিয়ে বলয়ের ওপর আঘাত করতে থাকে। তখন মার খেয়ে নিস্তেজ অবস্থায় পড়েছিল সেই মাথা কাটা অবয়ব। আর সাজিদ ভাই এক প্রকার হুমকি দিয়েই বলে,
শেষ সুযোগ দিচ্ছি, বল, না হলে এখনই মাটিতে গেড়ে দেব।
এমন সময় সেই মাথা কাটা অবয়বের অনুগামী 15-20 জনের মতো হবে তাকে বাঁচাতে আসলে সাজিদ ভাইয়ের জিন হুজুরা লাফ দিয়ে তাদেরকে ধরে আছড়ে মারতে থাকে। ঘুষির আঘাতে তাদের অবস্থা শোচনীয় হয়ে দাঁড়ায়। সেই মাথা কাটা বলে,
আমি কন্ধ কাটা, আমাকে এক কবিরাজ 4 খাসির বিনিময়ে পাঠিয়েছিল এই পরিবারের বংশকে নির্বংশ করতে। আমি সে কাজ করে দিয়েছিলাম। সেই কবিরাজ আমাকে মন্ত্র বলে বন্দি করে ফেলে আর আমার দ্বারা এই ধরনের কাজ করিয়ে অর্থ উপার্জন করতে থাকে। একদিন সুযোগ বুঝে ওই কবিরাজকে দিয়ে জিন্দা অবস্থায় ওর শরীর থেকে মাংস খুব লেখে ওকে গলা টিপে মেরে ফেলে ওর হাতটা আলাদা করে দিয়েছিলাম। কবিরাজের পুরো লাশ খেতে পারেনি। এমন সময় ওকে হাসপাতালের লোকজন নিয়ে যায়। আমি ওই লাশ খাব তাই মর্গে ডোমদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেই, কিন্তু এই নাইম আমাকে আমার সেই আশা পূরণ করতে দেয়নি। নাইমকে দেখে আমার ভালো লাগায় আমি ওর পেছনে পড়েছি।
সব শুনে সাজিদ ভাই কন্ধ কাটা অবয়বকে বোতল বন্দি করেন এবং সেই বোতল বন্দি জিন হুজুরদের দিয়ে বলেন নাইমের বাড়ির থেকে অনেকগুলো জাদুর বস্তু উদ্ধার করে সেগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে। আর নাইমের বাড়ির সবাইকে বলে, আপনারা বেশি বেশি করে নামাজ পড়বেন, আমল করবেন, আল্লাহর ইবাদত করবেন। এই বলে সাজিদ ভাই বিদায় নেন। নাইমের 6 লাগে সুস্থ হতে, কিন্তু নাইমের হালকা মানসিক সমস্যাটা থেকে গিয়েছিল। এই ছিল নাইমকে নিয়ে লেখা ঘটনা। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি আপনারা যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। ঘড়িতে সময় রাত 12:39। আমরা এই যে ভূত ডট কম নিয়ে প্রত্যেক সপ্তাহে আপনাদের কাছে ফিরে আসি, এই কাজটা অনেক বেশি সম্ভব হয় কারণ আমাদের মডারেটররা আমার সাথেই 7 ধরে অক্লান্ত পরিশ্রম করেন এবং এই টিমটার সাথে যুক্ত আছেন গোলাম রাব্বি। এবং গোলাম রাব্বি প্রতিটা মুহূর্ত, মানে তার যতটুকু অবসর, সেই অবসরের পুরোটা সময় আমাদেরকে দেন বলেই আমরা আসলে এভাবে আপনাদের কাছে 7 পরে ফিরে আসতে পারি। এবং এটা একটা অনেক বড় একটা চাওয়া এবং বড় একটা পাওয়া আমার রাব্বির কাছ থেকে। এবং আপনাদের যে কোনো ইনফরমেশন, যা কিছু প্রশ্ন, সেগুলো দেখবেন যে ম্যাক্সিমাম সময় হয় রাব্বি, না হয় তানভীর তুষার, বা না হয় অন্য কেউ, আমাদের টিমের কেউ না কেউ উত্তর দিয়ে দিয়েছেন। সুতরাং দে আর অলওয়েজ অ্যালার্ট। সো আমার সাথে এই মুহূর্তে আমি ভাবলাম যে মেসেজ যখন পড়বই, আমি রাব্বিকে অনুরোধ করি আজকের মেসেজগুলো পড়তে। উনি আমার সাথে এই মুহূর্তে আছেন, তো আমি একটু রাব্বির সাথে কথা বলি। রাব্বি, কেমন আছেন আপনি? কি অবস্থা? কেমন লাগলো আমাদের প্রথম স্টোরিটা?
জি ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্টোরিটা অনেক শোনা ছিল, অনেক ভালো হয়েছিল আর কি,
আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা আজকে একটু আগে বলছিলাম আপনার পরিশ্রমের কথা, তো যাই হোক, আমরা এখন যেটা করি সেটা হচ্ছে কিছু মেসেজ পড়ে ফেলি আজকের কমেন্ট।
জি ভাই, অবশ্যই। মুন্না লিখেছেন, রাজশাহী থেকে অপেক্ষায় রইলাম। আরেকজন নাম লিখেছে, এটা সম্ভবত হিন্দি বা তামিল ল্যাঙ্গুয়েজ হবে, লাইভ কিভাবে শুনবো প্লিজ একটু বলুন। ওখানে আমরা লিঙ্ক দিয়েছি স্বাধীন মিউজিকের। এছাড়া লিখেছেন এমডি সেলিম, পুরান ঢাকা 9 থেকে এমডি সেলিম। আচ্ছা, সেলিম ভাইকে আমি মোটামুটি চিনি, উনি বইমেলায় আমাদের সাথে দেখা করেছিলেন এবং ওনার প্রোফাইল পিক দেখতেছি রাসেল ভাইকে দিয়ে তৈরি করা। উনি খুব মানে বুদ্ধিমান, খুব অ্যাক্টিভ একজন লিসেনার আর কি। সেলিম ভাই, আপনাকে সালাম রইল। সাইদা ফাহমিদা লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই। এছাড়া আছেন আরো অনেকেই, তপু আছেন, ইনশাল্লাহ শুনবো। হানিফ সিকদার আছেন, প্রতি শুক্রবার, আজ প্রতি শুক্রবারের মতো গাঙ্গুটি ইউনিয়ন থেকে শুনছেন উনি। এছাড়া আছেন শাহরিয়া শুভ, আনোয়ার হোসেন আছেন, আরজে তাহিম খান আছেন। তো সবাইকে যেটা বলবো যে সবসময় ভূতদর্শনের সাথে আপনারা আছেন, আপনাদের প্রতি রইল অনেক ভালোবাসা, আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। এবং সবসময় bhut.com শুনবেন প্রতি শুক্রবার, বৃহস্পতিবার এবং শনিবার। জি ভাইয়া,
থ্যাংক ইউ সো মাচ রাব্বি, আপনাকে অনেক রাতে কষ্ট দিলাম, আপনি এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রাব্বিকে আমরা বিদায় জানাচ্ছি। অ্যান্ড আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এভাবে মানে পুরো সময় থাকার জন্য। আমি সাউন্ড কমিয়ে দিয়েছিলাম যাতে রাব্বির ভয়েসটা ভালোভাবে শোনা যায়, এজন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা শুনতে পাচ্ছিলেন না, এখন আবার শুনতে পাবেন। তো যাই হোক, ঘড়িতে সময় রাত 12:42, অনেক রাত আসলে, এখন মানে বেশ রাত হয়ে গেছে। এবং আপনারা নিশ্চয়ই শুনেছেন যে সুকান্ত মাইতি আবারও ঘটনা পাঠিয়েছেন, আমরা দেখি একটু সুকান্ত মাইতিকে পাওয়া যায় কিনা। যদিও সুকান্ত মাইতি অন্য একটা দেশে থাকেন এবং তিনি অন্য একটা জায়গা থেকে, যদি আমরা তাকে কানেক্ট করতে পারি ডেফিনেটলি তার কি প্ল্যান এবারের ঈদ নিয়ে সবকিছু নিয়ে সেটা আমরা আপনাদের সামনে জানাব। এবং সুকান্ত মাইতিকেও আমরা চেষ্টা করব আপনাদের সামনে মানে তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার। এই যে সুকান্ত মাইতিকে আমি পেয়েছি আসলে ফোনে, তো আমরা সুকান্ত মাইতির সাথে একটু কথা বলে ফেলি। সুকান্ত মাইতি কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আপনি লাইভে আছেন, সো আমি আপনাকে এই জন্যই জিজ্ঞেস করছিলাম। তো সুকান্ত মাইতি, এইবারের ঈদ নিয়ে আপনার যে ঘটনাটা বা এবারের ঈদ নিয়ে আপনার যে মানে পরিকল্পনাটা সেটা আমাকে একটু বলবেন।
ঈদের পরিকল্পনা মানে ঘটনা নিয়ে, তো ঘটনা তো আপনাকে বলেছি যেটা দেব, মানে দিয়েছি সাব্বির
যে ঘটনা। জি, আপনি কি জানেন যে সাব্বির ঘটনার জন্য সবাই মানে অধীর অপেক্ষায় আছেন, এটা তো আপনি জানেন মনে হয়? অনেকে আমাদের বিশ্বাস করতে চান না, আপনি একটু কাইন্ডলি বলবেন যে আপনি এখন, আপনি তো আমি জানি যে আপনি হচ্ছে পশ্চিমবঙ্গের একজন মানুষ, কিন্তু আপনি এখন কোন দেশে অবস্থান করছেন?
জি, আমি এখন এই মুহূর্তে রিয়াদে আছি, সৌদি আরব।
সেখানে আমাদের bhut.com সম্পর্কে যদি একটু বলতেন, যে মানুষ যারা আমাদের বাংলাদেশি বা বাঙালি যারা আছেন, পশ্চিমবঙ্গের মানুষ বা আমাদের বাংলাদেশের মানুষ যারা আছেন, তাদের কাছে bhut.com-টা কেমন?
বাংলাদেশের মানুষের সঙ্গে আমার অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, যারা মানে আমার নাম শুনে আমাকে চিনতে পেরেছে। মানে এরকম বহু মানুষের সঙ্গে আমার পরিচয়, মানে কেউ হয়তো পেট্রোল পাম্পে কাজ করছে, কেউ রেস্টুরেন্টে কাজ করছে, কেউ মলে কাজ করছে, বাট মানে যখনই আমি নিজের থেকে আলাপ করি যে আপনি বাংলাদেশি ভাই, আপনি bhut.com শোনেন? জি শুনি। আপনি সুকান্ত মাইতিকে চেনেন? হ্যাঁ চিনি, আমি সুকান্ত মাইতি। তখন শক হয়ে যায় সবাই।
না সেটাই সেটাই, এবং আমি রিকোয়েস্ট করব আপনাকে যে আপনি এর পরে যেটা করবেন সেটা হচ্ছে যে দয়া করে আপনি সবাইকে আমাদের হয়েও আপনি একটু শুভেচ্ছা জানিয়ে দিবেন, যে আমরাও তাদেরকে অনেক ভালোবাসি, তাদেরকে অনেক মিস করি এবং তাদের সঙ্গে জি। সো অবশ্যই আপনাকে অনেক রাতে বিরক্ত করলাম, আপনি যদিও আমি জানি যে আপনি শো শুনছেন। আপনারা আমাদের চেয়ে 3 ঘন্টা পেছনে, হ্যাঁ 3 ঘন্টা পিছিয়ে আছেন। সো যাই হোক, তারপরেও আপনি যে সময় দিয়েছেন আমাদেরকে এবং ঈদের হ্যাঁ কষ্ট করে আমাকে শুধু আরেকটা কথা বলবেন, সবাই এটা নিয়ে মনে হয় একটু শঙ্কিত যে আমরা আসলে সাব্বির এপিসোড হঠাৎ করে বন্ধ হয়ে যাবে না তো, মানে আছে তো আপনার কাছে আরো অনেক ঘটনা নাকি সাব্বির?
মানে টোটাল 18 খানা আমি নিয়ে এসেছিলাম, তার মধ্যে আছে এইটা 10 নম্বরটা শেয়ার করেছি, আরো 8টা আছে।
অনেক, তার মানে অনেক না আসবেই, এবং আমিও চাইবো যে ওনার সাথে তো আরো অনেক মানুষজন সম্পৃক্ত ছিলেন, তাদের কাছেও যদি কোনো ঘটনা কালেক্ট করতে পারেন পরবর্তী। হ্যাঁ,
যদি
জি অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকবেন, আপনার পরিবারের সবার জন্য শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম সুকান্ত মাইতির সাথে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এবারের ঈদে আমরা একটা দারুণ কিছু আপনাদের উপহার দিতে যাচ্ছি, এবং সত্যি কথা বলতে যেটা সেটা হচ্ছে যে যদি আপনারাও আমাদের সঙ্গে থাকতে চান এবং আমাদের ঈদের এই এপিসোডটা মিস করতে না চান বা পার্টিসিপেট করতে চান, তাহলে আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিন দ্রুত। আমাদের ঈদ কিন্তু একেবারেই সামনে, দরজায় নক করছে বলতে পারি আমরা। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ইমেইলে। ধন্যবাদ গোলাম রাব্বি, ধন্যবাদ সুকান্ত মাইতি আমাদের সঙ্গে পার্টিসিপেট করার জন্য। আমরা পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি। চলুন শুনে আসি আমাদের দ্বিতীয় ইমেল।
আমি শুধু তোমার সাথেই থাকতে চাই।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায়?
ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে। 227তম এপিসোডে স্বাগত জানাচ্ছি। কন্ধকাঠা জিন নিয়ে আমরা কথা বলছিলাম, রাইট? এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot@gmail.com। আমাদেরকে লিখতে হলে ইমেল পাঠান। আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.shadin এবং ইউটিউব চ্যানেল হচ্ছে rjrussellbhoot.com। জানতে হলে আমাদের চ্যানেল এবং ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন। আশা করছি সব সময় সমস্ত আপডেট পেয়ে যাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম সালাম। আমি নাম ঠিকানা সবকিছু গোপন রাখতে চাই, এজন্য এখানে সেসব উল্লেখ করলাম না। এটা আমার পাঠানো দ্বিতীয় ঘটনা। প্রথম ঘটনা কিছুদিন আগে পাঠিয়েছিলাম, যদিও সেটা এখনো সিলেক্টেড হয়েছে কিনা জানি না, তবু আরেকটি ঘটনা লিখে ফেললাম। নিজে বলার থেকে ঘটনা আপনি পড়ে শোনালে আরো বেশি সুন্দর হয়ে ওঠে, তাই আমি চাই ঘটনাটি সিলেক্টেড হলে আপনি পড়ে শোনান। আজকে আমি বলবো আমার মামা বাড়ির গ্রামের ঘটনা। আমার মামা বাড়িতে ঘটা অনেক ঘটনাই আছে, আমি তা আমার মায়ের কাছে নানুর কাছে শুনেছি। মূল ঘটনা শুরুর আগে আমি সংক্ষেপে আমার মামার বাড়ির বর্ণনা দিতে চাই। আমার মামার বাড়ি যেতে হলে শহর শেষে একটা নদী পার হতে হয়। নদী পেরোলেই মূল রাস্তা, যা গিয়ে মিশছে ঢাকাগামী এক হাইওয়ের সাথে। এই মূল সড়ক থেকে ভ্যান বা রিক্সা করে বর্তমানে আমার নানু বাড়ি যাওয়া যায়। তার জন্য সময় লাগে বড়জোর 10-12 মিনিট, কিন্তু স্থানীয়রা হেঁটে যাতায়াত করে। আমরা যখন ছোটবেলা সেখানে যেতাম, তখন এসব রিক্সা বা ভ্যানের সুবিধা না থাকায় নদী পার হয়ে হাঁটা শুরু করতাম। আর সেই দূরত্ব কিছু কম ছিল না, প্রায় 30 মিনিট তো লাগতই। তবে মূল রাস্তা রেখে যেখান থেকে আমার নানা বাড়ির গ্রামের ইটের রাস্তাটা শুরু হয়েছে, সেটা সোজা লম্বা একটা পথ। গ্রাম হলেও অন্য অজপাড়া গায়ের মতো এখন আর নেই, অর্থাৎ খুব বেশি মালঝাড় বন জঙ্গল আমরা দেখি না। তবে আম্মুর কাছে শুনেছি যে আগে ওখানে জঙ্গল ছিল, বেশ ভয়ও ছিল। ওই সোজা পথটি ধরে কোনো ডানে বামে না ঘুরলে 15-20 মিনিট হাঁটলে আমার নানা বাড়ি পৌঁছানো যায়। আমার মামা বাড়ির একদম পাশেই একটা কবরস্থান, ওটা পারিবারিক কবরস্থান। আমার মামাদের বংশীয় লোকজন যারা আশেপাশেই থাকেন তাদেরই পারিবারিক কবরস্থান ওটা, যা এখন কালের বিবর্তনে পরিত্যক্ত হলেও আগে ওখানে কবর দেয়া হতো। এখন সে জায়গাটি একটা অব্যবহৃত পরিত্যক্ত জায়গা মাত্র। আমার মামা বাড়ির আর ওই কবরের মাঝখানে শুধুমাত্র একটি তারকাটার বেড়া সীমানা নির্ধারণের জন্য দাঁড়িয়ে আছে, আগে তাও ছিল না। এবং ওই কবরস্থানের পাশ দিয়েই আমার মামা বাড়ির ভেতরের মূল প্রবেশ পথ ছিল, কিন্তু এখন তা বদলেছে। যাই হোক, আজকের ঘটনা শুনেছি আমি আম্মুর মুখে। আমি জানি না কতটা গুছিয়ে বর্ণনা করতে পারছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একদিন সন্ধ্যার ঘটনা। আমার নানা বাড়ির উঠানে একটা কেটে ফেলা গাছের গুড়ির ওপর সেদিন আমার এক খালামণি বসেছিলেন। ওই দিন ছিল হাটবার। উনি যখন বসেছিলেন তখন সময়টা মাগরিবের আজানের মুহূর্ত, হয়তো আজান দিচ্ছে বা দেবে কিছুক্ষণের মধ্যে, এইরকম একটা সময়। শীতকাল আসন্ন, তাই বেলা ছোট, কিছুটা অন্ধকার হয়ে এসেছে। উঠোনে বসে আমার খালামণি সব হাট শেষ করে ফেরা লোকদের
আনাগোনা দেখছিলেন। কেউ ব্যাগ ভরে, কেউ ঝাঁকা ভরে বাজার নিয়ে ফিরছেন নিজের ঘরের দিকে, কেউ মাছ তো কেউ সবজি, কেউ বা এক বোতল তেল হাতে ঝুলিয়ে চলেছেন ঘরে। উনি ওখানে বসেই দেখছিলেন এক চাচা বয়সী লোক হাতে করে কোনো এক মাছ ঝুলিয়ে হেঁটে আসছেন। আমার নানা বাড়ির থেকে কিছুটা দূরেই ছিল একটা বিশাল হেলেঞ্চা গাছ। যখন ওই গাছটির কাছে ওই লোকটি এসে পৌঁছলেন, তখন আমার খালা দেখলেন লোকটি তার হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে এবং কিছু বলতে বলতে আসছে। পেছনে যেন কাউকে বারবার তাড়া দিচ্ছে, সরাতে চাচ্ছে, কিন্তু আমার খালা তখনও বিষয়টি বুঝতে পারেননি, কিছু তেমন দেখতেও পাচ্ছিলেন না। হঠাৎ করেই লোকটা যখন বাড়ির কাছাকাছি চলে আসলো, তখন আমার খালার চোখ যেন ছানা বড়া হয়ে গেল। তিনি দেখলেন এক অস্বাভাবিক লম্বা, শুকনো, ঠিক যেন একটা বাঁশের মতো সরু, সাদা শাড়ি পরিহিত কোনো এক অবয়ব। তার অবয়ব কোনো সাধারণ নারীর মতো নয়, তার না আছে চেহারা, না আছে দেহ, না আছে পা। যেন শূন্যে ভেসেই ওই বুড়ো চাচার পেছন পেছন আসছে এবং ওই চাচা যেন তার সাথে কিছু বলতে বলতে ছুটছেন। নানা বাড়ির ঠিক সামনে আসতেই খালামণি শুনলেন ওই বুড়ো লোকটি বলছে,
চলে যা, চলে যা, আমি মাছ দেব না, আমার পিছু ছাড়।
এই সব কিছু খেয়াল করতে করতে আমার খালা যেন এক ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন, ঠিক যেন বুঝতে পারছেন না কি হচ্ছে বা উনি তখন কি করবেন। উনি খুব মনোযোগ দিয়ে বুড়ো লোকটি কি বলছে তা শুনতে ব্যস্ত ছিলেন। হঠাৎ সম্বিত ফিরে পেতেই উনি যা খেয়াল করলেন তা দেখলে যে কোনো দুর্বল চিত্তের মানুষ হয়তো জায়গায় জ্ঞান হারিয়ে ফেলতে পারে। উনি দেখলেন যে সেই সাদা শাড়ির অবয়বটি যেন মাছের লোভ বাদ দিয়ে হুট করে ঘাড় ঘুরিয়ে আমার খালার দিকে তাকালো। আমার খালা যে ভয়ঙ্কর অস্বাভাবিক ঘটনাটি দেখছেন তা বুঝতে পেরেই অবয়বটি খালার দিকে মাথা ঘোরাল। একটু আগে অবয়বটির কোন শরীর মুখ ছিল না, খালা ভ্রম করেছিলেন, সেই ভুল যেন তার কয়েক মুহূর্তের মধ্যে ভেঙে গেল এবং খালা দেখলেন যে সাদা শাড়ির আড়ালে কালো কুঁচকুঁচে এক মুখ, আর সে মুখে না আছে চোখ, না আছে নাক, অথচ মুখের মধ্যে একগাল হাসি। সে হাসি যেন বলতে চাইছিল, এই তো দেখতে পেয়েছি তোকে, কোথায় পালাবে এবার। এবং অবয়বটি দ্রুত যেন আমার খালার দিকে এগিয়ে আসছিল। খালা আকাশ ভাঙা এক চিৎকার করে ঘরের দিকে দৌড় দিলেন এবং ঘরের সামনে গিয়ে জ্ঞান হারালেন। বলে রাখা ভালো, আমার খালা যেখানে ছিলেন ওটা বাহির উঠান, অর্থাৎ রাস্তার সাথে লাগোয়া, আর উনি সেই উঠান পেরিয়ে অন্তঃপুরের ঘরের সামনে উঠোনে এসে জ্ঞান হারিয়েছিলেন। সেখানে আমার নানি সহ আমার অন্য খালা মামারাও ছিল, যারা তখনও জানতেন না আমার খালা কি বিভৎস অভিজ্ঞতা নিয়ে অজ্ঞান হয়েছিলেন। তারপর খালামণির জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরার পর সব স্বাভাবিক, উনি সকলকে সবকিছু বিস্তারিতভাবে বলেন, তবে তার স্বাভাবিক কথাবার্তা বলতে বেশ খানিকটা সময় লাগে। ততক্ষণে আমার নানি আঁচ করতে পারেন যে মেয়ে তার খারাপ কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। সবকিছু শুনে কেউ খালার কথাকে তুচ্ছ করে উড়িয়ে দিতে পারল না, কারণ সকলে জানত গ্রামের ওই হেলঞ্চা গাছে কোনো এক পিশাচ বাস করত। মাঝে মাঝেই কিছু না কিছু ঘটতেই থাকত, বহুবার বহুজন এরকম নানা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। কেউ বেঁচে ফিরেছিলেন, কেউ ফেরেননি, কেউ পাগল হয়ে গিয়েছিলেন, আর কেউ ভয় পেয়ে জ্বরে মরেছিলেন। স্বভাবতই উনি অনেক ভয় পেয়েছিলেন বলে উনার সেদিন রাতে ভীষণ জ্বর আসে। আর যে খালার সাথে ঘটনা ঘটেছিল তিনি তখন 15-16 বছরের, আর আমার মামারা আরও ছোট ছিল, বিধায় একমাত্র নানা ভাই ছাড়া বাড়িতে আর কোনো পুরুষ ছিল না। চাকরির সুবাদে আমার নানা একটু দেরি করে বাসায় ফিরতেন, তাই সেই মুহূর্তে হুজুর বা ডাক্তার ডাকার কেউ ছিল না। আর তখন রাত 9টা, মানে গ্রামে অনেক রাত। ওরকম সময় আমার নানা ভাই ফিরে সমস্ত ঘটনা শুনে তৎক্ষণাৎ গিয়ে একজন হুজুরকে ডেকে নিয়ে আসেন। তিনি ঝাড়ফুঁক আর পানি পড়া দিয়ে যান, আরও বলেন যে কয়েকদিন যেন খালাকে ঘর থেকে বের হতে দেয়া না হয়। গ্রামের বাথরুম বাইরেই থাকত, তাই বাথরুমে যাওয়ার সময় কেউ যেন তার সাথে যায়। এরপর খালা আস্তে আস্তে ঘটনার ঘোর কাটিয়ে স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেন। ঘটনা এখানে শেষ হলে পারত, কিন্তু আরও গড়ায় বহুদূর। খালা মাঝে মাঝে ঘুমের ভেতর বেশ কয়েকবার ওই অবয়বটিকে স্বপ্ন দেখতেন, প্রায়ই ওনার জ্বর বা অন্য কোনো অসুস্থতা লেগে থাকত।
তখন আমার নানি বাপের বাড়ির দিকের একজন বড় হুজুরের শরণাপন্ন হন। সেই হুজুর আমার খালাকে তাবিজ এবং কিছু তদবির দেন, উনি সেসব আমল করতে থাকেন ও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। কিন্তু ওনার মনের ভেতরের অজানা ভয়ে উনি প্রায়ই কুঁকড়ে থাকতেন। গ্রামের মেয়েরা সাধারণত একটু সাহসী হয়, অথচ সেদিনের সেই ঘটনা তাকে অনেক বেশি ভীতু করে একজন ভীতু মানুষে পরিণত করে। এবং চার পাঁচ বছর পরে আমার খালার বিয়ে হয়ে যায় এবং উনি ওনার শ্বশুর বাড়ি চলে যান। এখন আমার খালা ভালো আছেন আর ওনার সাথে তেমন কোনো সমস্যা হয়নি পরবর্তীতে। এটা ওনার জীবনের একটা অন্যতম গা হিম করা অভিজ্ঞতা, যা কল্পনা করলে যে কেউ শিহরিত হতে বাধ্য। এই ছিল আমার ঘটনা, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার মামার বাড়িতে এরকম আরো অসংখ্য ঘটনা আছে। ঘটনাগুলো ছোট ছোট, কিন্তু সব একসাথে লিখতে গেলে হয়তো ভূত ডট কমের একটা এপিসোডের সময় হয়ে যাবে। তাই গল্প সিলেক্ট হলে পরবর্তীতে আরো কিছু ঘটনা পাঠাবো, আর আমার ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই প্রচারের আগে আমাকে একটু জানাবেন, খুশি হব। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এরপরে তিনি তার নাম এবং ফোন নাম্বার দিয়েছেন, যে দুটো তিনি বলেছেন জানাতে চান না কাউকে, সুতরাং আমি আর জানালাম না। আশা করছি আপনারা ঘটনাটি পছন্দ করেছেন বা আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যেতে চাই, এবং আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনারা আছেন বলে আজকে আমরা এই 227তম এপিসোড শব্দটি উচ্চারণ করতে পারছি। আল্লাহ তাআলার অসীম কৃপা এবং আপনাদের ভালোবাসা, সেজন্য এগিয়ে যাচ্ছে ভূত ডট কম। আশা করছি আপনারা এইভাবে আমাদের সহযোগিতা করবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার, তিনি ওয়েস্ট বেঙ্গল থেকে পাঠিয়েছেন। আমি কয়েকদিন ধরে ওয়েস্ট বেঙ্গলের ঘটনা চাচ্ছিলাম, বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদের রেজিনগর থেকে রায়হান এস কে বলছি। আমি একজন বি ফার্মেসির স্টুডেন্ট এবং এটা আমার মোবাইল নাম্বার, তিনি মোবাইল নাম্বার শেয়ার করেছেন। এটা যদি সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আমরা হোয়াটসঅ্যাপে সাধারণত মেসেজ দেই না, আমরা মেইলেই রিপ্লাই পাঠাই, এটা জেনে রাখুন। এবং আপনারা ঘটনা পাঠালে অবশ্যই ইমেল চেক করবেন। যাই হোক, তিনি বলছেন যে আমি ভূত এফএম এবং ভূত ডট কম এর খুব বড় ভক্ত, প্রতি রাতে না শুনলে ঘুম আসে না। ঘটনাটা আমার মা আর আমাদের বাড়ি কেন্দ্র করে, ইমেলটা একটু বড় হয়ে যাচ্ছে, সরি, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনা এক। এই ঘটনা ঘটে যখন আমার বয়স 2 বছর। তখন একদিন আমার খুব শরীর খারাপ হয়, তাই আমি এবং আমার মা ডক্টরের কাছে গিয়েছিলাম ভ্যানে করে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার পাশেই একটা দিঘি ছিল এবং পাড় দিয়ে অনেক খেজুর গাছের কাঁটা ছিল। আমরা যেতে যেতে হঠাৎ আমাদের ভ্যানটা একটা হাওয়ায় ধাক্কা খেয়ে সেই দিঘিতে পড়ে যায়। আমি এবং আমার মা ভ্যানের চালক সেই দিঘিতে পড়ে যাই। আমার সেইভাবে কোনো ক্ষতি না হলেও আমার মায়ের পুরো শরীরে খেজুরের কাঁটা ঢুকে যায় এবং তিনি অজ্ঞান হয়ে যান। পরে আমার মা আমাকে বলেছিলেন যে একটা অনেক বড় অবয়ব আমাদের ধাক্কা দিয়ে দিঘিতে ফেলে দিয়েছে এবং সে নাকি মার দিকে তাকিয়ে বিচ্ছিরিভাবে হেসেছে। ঘটনা দুই। একদিন মা দুপুরবেলায় ছাদে কাপড় মেলতে যায়, তখন তাকে কেউ যেন ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। ঘটনা তিন। একদিন আমার মা বাড়িতে ছিলেন না, তখন কোনো কারণ ছাড়াই আমাদের গোয়াল ঘরে আগুন লেগে যায় এবং 4টে গরু এবং 15টার মতো ছাগল পুড়ে মারা যায়। ঘটনা চার। একদিন আমি, মা এবং আব্বা আমাদের বাড়ির বারান্দায় শুয়ে আছি, তখন মা দেখতে পায় আমার পাশে কেউ যেন বসে আছে এবং হাসছে। তার বর্ণনায় তিনি বলেন সে দেখতে পুরো কালো এবং অনেক লম্বা, শরীর থেকে বিচ্ছিরি গন্ধ বের হচ্ছিল। ঘটনা পাঁচ। আমার বোন একদিন গোয়াল ঘরে গিয়ে দেখে বিরাট একটা সাপ পুরো গোয়াল ঘর জুড়ে বসে আছে। সেটা দেখে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, কিন্তু আমরা যখন যাই তখন কিছু দেখতে পাই না।
ঘটনা ছয়, আমার মা একদিন আমার নানির বাড়ি বেড়াতে যান। তখন একটা ফকির তাকে দেখে আমার নানিকে বলেন, তোমার মেয়ের উপর জিনের ছায়া আছে, ওকে ধুলু ওঝার কাছে নিয়ে যাও। সেই দিন বিকেলবেলায় আমার মা এবং নানি সেই ওঝার বাড়িতে যায় এবং জানতে পারেন যে আমাদের বাড়িতে তিনটে জিনের বসবাস, যারা ৪০ বছর ধরে আমাদের বাড়িতে বসবাস করছে। আমার দাদু ওখানে বাড়ি বানায়, আমাদের বাড়ির পেছনে বা পরে কারো বাড়ি নেই, পুরোই জঙ্গল। আমার দাদু যখন ওখানে বাড়ি বানায় তখন সেই জিনগুলো খুব রাগান্বিত হয় এবং প্রতি রাতে আমার দাদুকে স্বপ্নে ভয় দেখাতে থাকে। আমার দাদি মাঝে মাঝেই মাঝরাতে শুনতে পেত যে বাইরে কেউ গোঙানির মতো শব্দ করে কাঁদছে। আমাদের বাড়ির ছাদে প্রতি রাতে জিনগুলো দৌড়াদৌড়ি করে, আমাদের ভয় দেখায় এবং এও বলেন যে আমার মা বাড়িতে না থাকলে তারা আমাদের কোনো ক্ষতি করবে। এই কারণে আমাদের বাড়িতে আমার মা যখন ছিল না তখন রেগে তারা আগুন লাগিয়ে দেয়। মা আমাকে নিয়ে ডক্টরের কাছে যেতে চাইলে জিনগুলো আমাদের ভ্যান উল্টে ফেলে দেয়। তারপর সে ওঝা এও বলেন যে তিনটে জিনের মধ্যে একটা ছেলে, একটা মেয়ে এবং একটা সাপরূপী জিন আছে যে তাদের বোন। তারপর সেই ওঝা আমাদের চারটে মাটির হাড়ি দেয় এবং সেগুলো আমরা আমাদের বাড়ির চার কোণায় দিয়ে পুঁতে আসি। আমার বড় আব্বা আর আব্বা সেগুলোকে পুঁততে গেলে খুব বিপদে পড়েন, কারা যেন তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয় বারবার আর গলা টিপে ধরে। তারপর মা দেখতে পান আমাদের বাড়ির পাশের কুলগাছটা খুব নড়াচড়া করছে, আশেপাশে কোথাও বাতাস নেই, শুধু ওই কুলগাছটাতে যেন ঝড় বয়ে যাচ্ছে। মা দেখেন পাঁচটা ছায়া সেই কুলগাছের ওপরে মারামারি করছে। তাদের সেই মারামারিতে আমাদের কুলগাছটি মাটি থেকে ১০০ মিটার দূরে গিয়ে পড়ে। তারপরেই সেই ওঝা আমাদের বাড়িতে আসেন এবং বলেন আর ভয় নেই, তার পোষা দুটো জিন সেই তিনটে জিনের সাথে যুদ্ধ করে জিতে গেছে এবং সেই জিনগুলো কথা দিয়েছে আমাদের আর কোনো ক্ষতি করবে না, কিন্তু তারা আমাদের বাড়ি ছেড়ে যাবে না কখনো, কারণ এটা তাদের নিজেদের জায়গা, পরে এখানে এসে আমরা বসবাস শুরু করেছি। তারপর সেই ওঝা আমাদের বাড়ির চারপাশে চারটা ক্যাকটাস জাতীয় গাছ লাগিয়ে দিয়েছেন এবং বলেন আর কোনো সমস্যা হবে না। এমনকি আজ পর্যন্ত আমাদের বাড়ির ছাদে ৩:৩০ বাজতেই মনে হয় কেউ নাচানাচি করছে আর মাঝে মাঝেই আমাদের পোষা ছাগলগুলোর মধ্যে একটা দুটো ছাগল সেই জিনগুলো যেখানে থাকে সেখানে মরে পড়ে থাকে। তারা এখনো আমাদের বাড়িতেই আছে। এটা বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। আমরা পরপর তিনটি ইমেল শুনলাম। এইবার তো আমাদের একটা আসলে কি বলবো যে ঘটনা শুনতেই হয়, যেটি কিনা আপনারা বলতেই পারেন যেটি কিনা একটা ইমেল না, অবশ্যই অডিও ক্লিপ। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি অডিও ক্লিপে। আশা করছি যে আপনাদের এই অডিও ক্লিপটিও ভালো লাগবে, সাথে থাকবেন আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত। চলুন শুনে আসি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে নতুন আরো একটা স্টোরি, নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম। আমি হৃদয়, আমি বর্তমানে পাবনা জেলার ফরিদপুর থানা পাঁচপুঙ্গলি গ্রাম থেকে বলছি। আজকে আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর ঘটনা শোনাবো, যে ঘটনাটা শুনলে হয়তো আজকে রাতে আপনার ঘুম হারাম হয়ে যাবে। সো প্রস্তুত থাকবেন ভয়ের রাজ্যে হারিয়ে যাওয়ার জন্য। আমি বেশি কথা না বলে ডাইরেক্ট সরাসরি চলে যাব ঘটনায়। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় ৫-৬ মাস আগে। ঘটনাটা রাসেল ভাই আমাকে ঠিক যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। বলতে শুরু করলেন রাসেল ভাই। আমার নাম রাসেল, ছদ্মনাম। আমার বাসা পাবনা জেলার কোন একটা গ্রামে, কোনো একটা জায়গায়। তো আমি আমার বাড়ির ঠিকানা আমি বললাম না, জাস্ট ঘটনা বললাম। তো আমি বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 4 মাস আগে। তখন আমি নতুন চাকরি পেয়েছি, এখনো আমি সেই বাসাতেই রয়েছি। আমি নতুন চাকরি পাওয়ার জন্য অনেক কাপতাপ করলাম যে আমি চাকরি কোথায় পাই, কোথায় পাই, আমার সবকিছু সার্টিফিকেট রয়েছে। তারপরে এক জায়গা থেকে খোঁজ আসে যে তুমি চাকরি পেয়ে গেছো, অ্যাপ্লাই করলে চাকরি হয়ে যাবে। তারপরে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পরে চাকরি হয়ে গেল, আবার মাত্র 2-3 দিনের ভিতরেই চাকরি হয়ে গেল। কিভাবে হলো কিচ্ছু বুঝতে পারলাম না। তারপরে আমি চাকরিতে জয়েন করে ফেলি। চাকরিতে জয়েন করলাম, ঠিক আছে, কিন্তু আমাকে তো থাকতে হবে নাকি? আমি কোথায় থাকবো? থাকার মতো কোনো জায়গা নাই, কোনো পরিবেশ নাই। এখন কি করব? কিচ্ছু বুঝতে পারছি না যে এখন কি করব আমি। তারপরে আমি আশেপাশে খোঁজ খবর করতে করতে হঠাৎ করেই একটা বাড়ি দেখতে পাই। মনে মনে ভাবলাম যে এই বাড়ি কি ভাড়া দেবে। বাড়িটা দেখতে প্রায় রাজপ্রাসাদের মতো, অনেকগুলো রুম আছে। আমি সেখানে একটা সাইনবোর্ড দেখতে পাই এবং সাইনবোর্ড দেখার পরে আমি সেই নাম্বারে ফোন করি। ফোন করার পরে 2-3 বার ফোন করলাম, তারপরে ফোনটা রিসিভ করলো। তারপরে আমি তার সাথে কথা বলি যে আমি একটা রুম খুঁজছি, কিভাবে করব, আপনার সাথে কি ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করা যেতে পারবে? ডাইরেক্ট সরাসরি আপনার সাথে আমি মিট করতে চাই, আমাকে এই রুম লাগবেই লাগবে, প্লিজ। দেন অপর সাইড থেকে আওয়াজ এলো, রুম আপনি পেয়ে যাবেন, আপনি আপনার থেকে আমি একটা পয়সাও নেব না। আমি এখানে একটা অসুস্থর ভিতরে পড়েছি, ওই রুমটা একদম ফাঁকা পড়ে রয়েছে, রুম নাম্বার 335। যাও গিয়ে ওই রুমে উঠে পড়ো, কোনো টাকা পয়সা লাগবে না। আমি মনে মনে অনেক খুশি হলাম, কারণ এখনকার সময়ে রুম ভাড়া প্রায় 4-5 হাজার টাকা মাস। যাই রুমে উঠব, সবকিছু প্যাক করে নেই, জিনিসপাতি যা আছে সবকিছু প্যাক করে নেই। আর হ্যাঁ, ঘটনার শুরুতে আমি আর বলাই হয়নি, আমি কোনো বিয়ে করি নেই, তো কোনো টেনশনই নাই আমার। আমি রুমের ভিতরে উঠে পড়ি। উঠে পড়ার পরে আমার সাথে 1-2 দিন কোনো সমস্যা হলো না, রান্না বান্না করে বিন্দাস লাইফে কাটাতে থাকি। তারপরে হঠাৎ করেই একদিন যেটা আমি শুনতে থাকি সেটা হচ্ছে যে অনেক শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে ছাদের উপর থেকে কে যেন একজন হাঁটছে। মনে মনে ভাবলাম যে আমার সাথে এরকম হ্যালোসিনেশন হতেই পারে, সমস্যা নাই, হতেই পারে, স্বাভাবিক বিষয়, আমি সেটা উড়িয়ে দেই। মনে মনে ভাবলাম যে কোনো সমস্যা হবে না, ঘুমিয়ে পড়ি। মনে মনে আয়তুল কুরসি পড়ে ঘুমিয়ে পড়ি। তখন আর কোনো সমস্যা আমার সাথে হলো না। তারপরের দিন যেটা হয় সেটা হচ্ছে যে আমি শুনতে পাইছি আমার সামনে গেটের ওই সাইডে অপর সাইড থেকে কে যেন একজন খট 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 করে আওয়াজ করছে। মনে মনে ভাবলাম যে হয়তো কেউ এসেছে। আমি উঠে বসি। উঠে বসার পরে আমি দরজাটা যেই খুলে দেব, দরজা খুলে দেওয়ার পরে আমি সেটা দেখতে পাই। সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই যে কেউ নাই। আমি মনে মনে ভাবলাম যে হয়তো কেউ আমার সাথে মজা করছে, কিংবা এটা আমার মনের ভুল, একা একা থাকি তো, আর ও কোনো সমস্যা নাই। যাই ঘুমিয়ে পড়ি। তারপরে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে সকালবেলা আমি যেটা ফিল করতে থাকি সেটা হচ্ছে যে মানে আমার মেঝের উপরে দেখতে পাই যে অনেক পানি রয়েছে, কিন্তু এই পানিগুলো এলো কোথা থেকে আর এই পায়ের ছাপগুলো এলো কোথা থেকে আমি সেটা জানি না। আমি সকালবেলা উঠে সব কিছু মুছে ফেলি। মুছে ফেলার পরে যেটা হয় সেটা হচ্ছে যে আমি বাসার বাইরে থেকে এসে আবার রুমে এসে দাঁড়িয়েছি। আসার পরে আমার নাকে একটা দুর্গন্ধ, একটা পচা একটা গন্ধ আসে, এবং এই গন্ধটা কিসের গন্ধ আমার পরিচিত মনে হলো যে এটা একটা মাংস পুড়ালে যেরকম গন্ধ আসে। অনেকে আপনারা অনেকে জানেন যে মুরগির মাংস পুড়ালে যেরকম বাসনা বা গন্ধ আসে, ঠিক সেরকম গন্ধ আমার নাকে আসলো। আমি মনে মনে ভাবলাম যে হয়তো পাশের বাড়িতে হয়তো মুরগি রোস্ট কিংবা মুরগি পুড়াচ্ছে, হয়তো তারই গন্ধ। আমি উড়িয়ে দেই। উড়িয়ে দেওয়ার পরে আমি রাতে আবার আসি, কারণ আমার চাকরি শেষ করে আমাকে রাত 9টার সময় বাসাতে আসতে হয়। বাসাতে আসার পরে আমি শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরে আমি রাত আনুমানিক 11টার সময় আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই, এবং সেই বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসে, কিভাবে আসে আমি কিচ্ছু বুঝতে পারি না। শুধুমাত্র স্থিরিডি সাউন্ডের মতো চারিদিকে শুধু কান্নার আওয়াজ। কেন কাঁদছে, কিসের জন্য কাঁদছে আমি জানি না, কিন্তু কান্নার আওয়াজ কোথা থেকে আসছে সেটাও আমি জানি না। আমার পুরো রুম একদম মানে ভিতর থেকে একদম আটকানো, কোনো বাইরে বাতাস যাওয়ার কোনো পরিস্থিতি নেই, জাস্ট এই আওয়াজটা কোথা থেকে আসছে। আমি উঠে বসে পড়লাম। উঠে বসে পড়ার পরে আমি অনুসন্ধান করতে থাকি যে এই আওয়াজটা কোথা থেকে আসে। তারপরে আমি আস্তে আস্তে আমার ড্রয়িং রুমে আমি চলে যাই। ড্রয়িং রুমে যাওয়ার পরে যেটা আমি ফিল করি সেটা হচ্ছে যে মনে হচ্ছে আমার পিছনে সেই বাচ্চাটা কাঁদছে। আমি পিছনের দিকে তাকাই এবং পিছনের দিকে তাকানোর পরে আমি দেখতে পাই যে কিচ্ছু নাই। তারপরে আস্তে 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 সেই বাচ্চার আওয়াজটা সরে যায়। আমি যথারীতি রুমে এসে ঘুমিয়ে পড়ি। রুমে এসে ঘুমিয়ে পড়ার আমি মনে মনে ভাবলাম যে আমার সাথে এরকম সমস্যা হচ্ছে কেন, আর একদিন দুই দিন হলে এটা আলাদা বিষয়, একটানা চার দিন কেন, হ্যাঁ কিসের জন্য এটা হচ্ছে। তারপরে আমি বাড়ির মালিককে ফোন করি। বাড়ির মালিককে ফোন করার পরে আমি যেটা শুনতে পাই সেটা হচ্ছে যে সেই বাড়ির মালিক বলছে, কি হয়েছে সাহেব, কি হয়েছে, আপনাকে আপনাকে আমি রুম দিয়ে দিয়েছি না, আপনি আপনি রুম পেয়ে গেছেন, ফোন কেন করেছেন, হ্যাঁ ফোন কেন করেছেন আপনি, আর কখনো এই নাম্বারে ফোন করবেন না, আর হ্যাঁ এক মাস হয়ে গেলে পরে আপনি এখান থেকে চলে যাবেন যদি প্রাণে বাঁচেন তো। আমি আমি রীতিমতো অবাক হয়ে যাই যে ফোন থেকে বলে কি, মানে কিভাবে সম্ভব, বলে কি, হ্যাঁ যদি বাঁচি মানে। তারপরে আমি তার ফোনটা কেটে দেই। কেটে দেওয়ার পরে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার মোবাইলে আমি হাইতুল কুরসি চালিয়ে দিয়ে রাখি। তারপরে আর কোনো সমস্যা আমার সাথে হয় না। প্রায় 15 দিন কেটে যায়। কেটে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে যে আমি মানে আবারও দেখতে পাই যে আমার ঘুমের ভিতরে অনেক পানি, আবার অনেক শব্দ ইত্যাদি ইত্যাদি বিষয়। আমি আমি মানে রুম থেকে বেরোতেও পারছি না, আবার রুমের ভিতরে থাকতেও পারছি না। এখন আমি কি করব, এখন যদি আমি এখান থেকে চলে যাই তাহলে আমার সমস্যা, আমি যদি এখানে থাকি তাও আমার সমস্যা, এখন আমি কি করব। প্রতিদিনের মতো আমি রাতে আয়তুল কুরসি চালিয়ে দিয়ে রাখি, লুপ করে রেখে দেই যাতে চালু হয়ে আবার স্টার্ট হয়ে যায়, মানে শেষ হয়ে আবার শুরু হয়। তারপরে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি ফোনটা চার্জে দিয়েই শুয়ে পড়ি। রাত আনুমানিক 11টার সময় কারেন্ট চলে যায়, এবং কারেন্ট চলে যাওয়ার পরে কি ভাবছেন, ঘটনা এখানেই শেষ? আরে না, ঘটনা সবে মাঝখানে হয়েছে, আর একটু অপেক্ষা করুন তারপরেই ঘটনা শুনতে পারবেন ফুল ঘটনা। তারপরে রাত 11টার সময় আমার আমি দেখতে পাই যে তার চোখটা একদম পুরো জল জল করে জ্বলছে এবং আমাকে কিছু একটা বলতে চায়। আমি বললাম যে তুমি আমাকে কি বলতে চাও, তুমি এরকম ভাবে তাকিয়ে রয়েছে কেন, হ্যাঁ কি হয়েছে, তোমার কি বলছেন উল্টা পাল্টা, আপনার মাথা ঠিক আছে তো? সে বলে, হা হা আমার মাথা ঠিকই আছে, তুই তুই আমাকে আমাকে মুক্তি দিতে পারিস। আমি বললাম, কিভাবে, হ্যাঁ কিভাবে মুক্তি দেবো, হ্যাঁ কেই বা তুমি? সে বলে, হা হা আমার নাম চম্পা, আমাকে আমাকে প্রায় 6 বছর আগে এখানে একজন মেরে ফেলেছিল। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করেই এসে আমাকে কিছু একজন গলা কেটে দিয়ে যায়। তারপরে থেকে আমি এখান থেকে আর বেরোতে পারছি না। আমার আমাকে একটু বাঁচান প্লিজ, আমাকে বাঁচান। আমি বললাম, আমি তোমাকে কিভাবে বাঁচাতে পারি একটু বলো। সে বলে, আমাকে মেরে সে চলে গেছে, কিন্তু কিন্তু যে ছুরিটা রয়েছে সেই ছুরিটা যদি তুমি এনে জ্বালিয়ে দাও তাহলে আমি মুক্তি পেয়ে যাব। প্লিজ প্লিজ ওই ছুরিটা জ্বালিয়ে দাও, আমি এখান থেকে যেতে পারছি না, আমার ওই ছুরিটা জ্বালিয়ে দাও প্লিজ। তারপরে আমি ছুরিটা খুঁজতে থাকি এবং খুঁজতে খুঁজতে আমি পাই না। আমি বললাম যে আমি তো ছুরিটা পাচ্ছি না, এখন আমি কি করব। সে বলে, ছুরি তো তোমাকে খুঁজতেই হবে যদি তুমি প্রাণে বাঁচতে চাও তো। তারপরে আমি সামনের দিকে এগোতে থাকি এবং হুঁচুটকে পড়ে যাই। হুঁচুটকে পড়ে যাওয়ার পরে আমার সামনেই সেই ছুরিটা রয়েছে। তারপরে আমি সেই ছুরিটা নিয়ে এসে আগুন দিয়ে জ্বালিয়ে দেই। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরে সে চিৎকার করে সেখান থেকেই মনে হয় চলে যায়। আমি তারপরে থেকে আর তাকে দেখতে পাই না। আমার মনে হয় সেই ছিল যে কান্না করত। আমার মনে হয় সেই ছিল যে প্রতিদিন এসে আমাদের রুমে এসে হাঁটাচলা করত। আমার মনে হয় সেই ছিল যে ছাদে হেঁটেছিল। তো এই ছিল ঘটনা। আশা করি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই 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 আমাকে জানাবেন। অ্যান্ড রাসেল ভাই আশা করি যে এই ঘটনাটা সিলেক্ট হবে। আর তারপরে থেকে তিনি ফোন দিয়েছিলেন সেই নাম্বারে, সেই নাম্বার আর কোনোদিনও ধরে না। অ্যান্ড সেই বাড়িটা এখনো আছে। আমি অবশ্যই অবশ্যই আপনাকে একটা ফটো দেব। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি, এবং আপনারা নিশ্চয়ই আজকের এই শোটা এনজয় করছেন। এই মুহূর্তে আমরা চেষ্টা করছি আরো কাউকে কানেক্ট করার জন্য, যেমন তানভীর তুষার এই মুহূর্তে আমার সঙ্গে আছেন। তানভীর তুষার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, ভালোর দলে আছি। তানভীর তুষার, আপনি তো আপনার ঘটনা দিয়ে সবার মন জয় করে নিয়েছেন, আপনার কিছু ওয়েব সিরিজও তৈরি হয়েছে, তো এইবার ঈদে আপনার কি প্ল্যান ভূত ডট কম নিয়ে?
আচ্ছা, এইবার ঈদে আমি একটা ঘটনা পাইছি, এটা হচ্ছে রেল কেন্দ্রিক একটা ঘটনা, অনেক আগের পুরাতন একটা রেল স্টেশনের। তো যারা ভাই গ্রামের ঘটনাগুলো শুনতে চায় অনেক আগের, যে রেল স্টেশনের বিভিন্ন ঘটনা, মানে পরিত্যক্ত মতো যেগুলো মনে হয় রাত্রেবেলা গেলে অনেক সময় প্রত্যন্ত গ্রামে, তো ওইরকম একটা ঘটনা আমি শেয়ার করবো হয়তো এবার লিসেনারদের সাথে।
থ্যাংক ইউ সো মাচ তানভীর তুষার। এবং তানভীর তুষার অসম্ভব প্রতিভাবান একজন মানুষ, এবং তানভীর তুষার আপনাকে রাতে বিরক্ত করার জন্য আমি সরি প্রথমে, কিন্তু আমি জানি যে আপনি এখনো জেগে আছেন। আচ্ছা, এখন আপনি যদি আমাদের লিসনারের উদ্দেশ্যে কিছু বলতে চান।
আমি লিসনারদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমরা হচ্ছে ঈদে অবশ্যই একটা জমজমাট এপিসোড করব, তো সবাই অনেক ঘটনা পাঠাচ্ছেন এবং আরো অনেকেই ঘটনা পাঠাবেন যারা ভালো ভালো স্টোরি টেলার আছে, এবং আমাদের যারা লিসেনার আছে ওনারাও অনেকেই অনেক ভালো ঘটনা পাঠায়। তো আমাকেও তো একজন ঘটনা পাঠাইছে ঈদ উপলক্ষে আর কি, আমার মাধ্যমে যাতে বুদ্ধত কমে যায়, তো আমি চেষ্টা করবো সেখান থেকেও হয়তো ছোট ঘটনা একটা দেওয়ার জন্য। তো এইভাবে লিসেনাররা যদি আমাদের ঘটনাগুলো পাঠায় তাহলে মনে হয় যে ঈদে আরো অনেক ভালো ভালো ঘটনা সবাইকে উপহার দেওয়া সম্ভব।
থ্যাংক ইউ সো মাচ তানভীর তুষার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আল্লাহ হাফেজ। সো আমরা কথা বলছিলাম তানভীর তুষারের সাথে, আশা করছি আপনারা সবাই শুনেছেন সেটা। এবং আমি যেটা করতে চাই এখন সেটা হচ্ছে যে আমি একটু দেখি যে রাকিবকে কানেক্ট করা যায় কিনা, এবং রাকিবকে যদি কানেক্ট করতে পারি আমরা। রাকিব ইজ এ ভেরি গুড স্টোরি টেলার এবং রাকিবের সাথে আপনাদের যাদের মানে যারা আপনারা রাকিবের ঘটনা শুনেছেন তারা জানেন যে অনেক ট্যালেন্টেড এবং আমরা যে এই যে এত যে কথা বলি যে আমাদের মানে এই যে ইয়ে পছন্দ হয় না রেগুলার আমাদের যে ঘটনা বা আমরা অডিও ক্লিপ শুনলে অনেকেই খুব আতঙ্কিত হয়ে যায় যে আল্লাহ এখন অডিও ক্লিপ শুরু হবে তাহলে তো সব মজা শেষ না এরকম কিছু না রাকিব তার জায়গা থেকে মানুষের হৃদয় জয় করে নিয়েছেন এই অডিও ক্লিপের মাধ্যমেই এবং তিনি যখন স্টুডিওতে আসেন স্টুডিওতেও তিনি এসে সবার মন জয় করে ফেলেন তো রাকিবকে আমরা চেষ্টা করছি কানেক্ট করার জন্য রাকিবকে আমরা পেয়ে গেছি রাকিব আপনি লাইভে কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপনি লাইভে আছেন এই মুহূর্তে কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি রাকিব এই যে সবাই মানে আপনি তো একজন খুব ভালো একজন স্টোরি টেলার আপনি যখন স্টুডিওতে আসেন তখনও চমৎকারভাবে বলেন আবার যখন আপনি অডিও ক্লিপ রেকর্ড করে দেন তখনও আপনি খুব চমৎকারভাবেই সেটা রেকর্ড করেন এবং মানুষজন আপনার ঘটনা খুব পছন্দ করে আপনার কোন সাজেশন আছে যারা হচ্ছে অডিও ক্লিপের মাধ্যমে আমাদের ঘটনা পাঠাতে চান তাদের জন্য
সবাই যেন আপনার হচ্ছে গল্প পাঠায় আরেকটা ব্যাপার হচ্ছে ভাই গল্প আমাদের অনেক লিসেনারই গল্প আমাদেরকে দিতে চায় তো দেখা যায় কি যে ওরা আসলে মানে একটু আমাদের কাছ থেকে সাজেশন চায় যে কিভাবে দিবে আর মেন ব্যাপারটা আমি যেটা দেখি ভাই সবাই একটু মানে ভয় পায় যে একটা গল্প দিব সেই গল্পটা হচ্ছে আসলে আমার ভয়েস কেমন হবে বা আমার টোনটা কেমন হবে তা আমি বলবো যে গল্প রেকর্ড করার সময় ভাই আসলে ভয় কিছু নাই এখানে আমরাই সবাই হচ্ছে একটা পরিবারের মতো মানে গল্পটা রেকর্ড করে আমাদেরকে দিলে যদি গল্পটা ভালো হয় আমরা অবশ্যই ভাই সেটা প্রচার করবো
ওকে মানে আপনার এমনিতে এরকম কোন সাজেশন আছে যে মানে ফোনে রেকর্ড করবে বা কোয়াইট প্লেস মানে কিরকম আপনি যেভাবে বলেন আপনি আপনার পদ্ধতিটা যদি একটু বলতেন তাহলে সবার জন্য হয়তো যারা পাঠাতে যাচ্ছেন তাদের জন্য সুবিধা হতো
আমি সবসময় ভাই যখন গল্প আপনার হচ্ছে রেকর্ড করি আমি সবসময় মনে করি যে আমার সামনে হচ্ছে কেউ একজন আছে তাকে আমি গল্পটা প্রেজেন্ট করতেছি আমি যে হচ্ছে মানে একটা অন এয়ারে গল্প বলতেছি এখানে আমার লাখ লাখ লোক শুনতেছে এটা ভাই আমি কখনো মনে করি না এটা মনে করলে ভাই মন একটা জড়তা আসে একটা ভয় কাজ করে আর এখানে ভাই আসলে এক এক ধরনের ভাই গল্প বলার স্টাইলটা একই রকম তো আমি বলবো যার যে স্টাইলটা হচ্ছে গল্প বলতে সে কমফোর্ট ফিল করে সেই স্টাইলে সে যদি গল্পটা বলে সেক্ষেত্রে ভাই আমার মনে হয় যে ভালো হচ্ছে গল্প বলতে পারবে ইভেন ভাই আমার মনে হয় যে এখনকার তো সবাই স্মার্টফোন আছে তো স্মার্টফোন একটা স্মার্টফোন থাকলেই ভাই আমরা আসলে গল্প আপনার হচ্ছে রেকর্ড করে দেওয়াটা কোনো ব্যাপার না শুধুমাত্র যদি একটা এরকম কোয়াইট প্লেস যেখানে শব্দ খুব কম হয় সেরকম একটা প্লেস হইলে ভাই আনা
থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ রাকিব আপনাকে অনেক রাতে বিরক্ত করলাম অনেক ধন্যবাদ ঈদ নিয়ে কি প্ল্যান আপনার সেটা যদি একটু বলতেন
আমার প্ল্যান হচ্ছে ভাই আমি নতুন গল্প ভাই আসলে খোঁজার চেষ্টা করতেছি আমি আসলে ভাই গল্প খুব বেছে দেওয়ার চেষ্টা করি সবসময় কারণ আমি আগে দেখি যে গল্পটা আসলে ফেক না বা অনেক সময় গল্প যদি শুনেও আমার কাছে মনে হয় যে গল্পটা একটু ড্রামাটিক বা হচ্ছে কোনো সিনেমার সাথে সামঞ্জস্য আছে বা কোনো একটা সিরিয়ালের সাথে সামঞ্জস্য আছে তখন ভাই আমি ওটা আসলে স্কিপ করি তো আমার ইচ্ছা আছে ভাই আমি ঈদে হচ্ছে গল্প দেওয়ার এই আমি এখানে অলরেডি ভাই কাজ করতেছি আমি বেশ কয়েকজনকে বলছি আমার গ্রামেও আমি আজকে আমার এক সম্পর্কে চাচা হয় ওনাকেও আমি বলছি তো ইনশাল্লাহ ভাই আমি ঈদে আমার লিসেনারদের আমি একটা ভালো গল্প দেওয়ার চেষ্টা করবো
অনেক ধন্যবাদ রাকিব আপনি আপনাকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের সাথে এভাবে ঘটনা শেয়ার করার জন্য এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের যারা লিসেনার তাদেরকে ইন্সপায়ার করার জন্য ভালো থাকবেন আপনি আপনার পরিবারের প্রতি অনেক বেশি শুভেচ্ছা আমাদের জন্য আমাদের পক্ষ থেকে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আমরা কথা বলছিলাম রাকিবের সাথে এবং রাকিব খুবই খুবই ট্যালেন্টেড একটা মানুষ এবং সে শুধুমাত্র যে স্টোরি ভালো বলে সেটাই না তার আরো অনেক গুণ আছে সেই গুণগুলোর কথা আমরা জানি এবং গতবারের আগের বার মনে হয় বইমেলায় আমার মনে আছে এখনো পর্যন্ত যে মানে এরকম হতো যে মেলার সামনে গেটে যে ছেলেটা দাঁড়ায় থাকবে সেটা হচ্ছে রাকিব যার সাথে আমার কথা হবে অনেকক্ষণ পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে এটা হচ্ছে রাকিব ভূত ডট কমের অনেক বিষয় নিয়ে আলাপ করা যায় খুব ঠান্ডা মাথায় বসে সেটা হচ্ছে রাকিব এমনকি আমরা আমি রাব্বি রাকিব মানে তারপরে তানভীর তুষার আমরা কিন্তু একসাথে একই ঘরের মধ্যেও থেকেছি এবং আমাদের সাথে সম্পর্কটা এরকমই, আমরা একটা আসলেই পরিবারের মতো এবং আমরা সবাইকে যারা ভূত ডট কম শুনে তাদেরকে আমাদের পরিবারের অংশ বলেই মনে করি। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব এবং আশা করছি পরবর্তী ঘটনাটা আপনাদের ভালো লাগবে। নিশ্চয়ই রাকিবের টিপস আপনাদের কাজে লাগবে এবং আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা রাকিবের এই টিপসটা ফলো করে কিন্তু আমাদেরকে অনায়াসে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। এবং আপনার কাছে একটা রাকিব যেটা বলছিল তার মতো করেই বলি যে একটা স্মার্টফোন থাকাই ইনাফ আপনার জন্য। কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাব এবং এটাই আমাদের আজকের এপিসোডের একটু লম্বা ঘটনা বাট শেষ ঘটনা, সুতরাং শেষ না করে কেউ যাবেন না সেটাই অনুরোধ। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot@gmail.com। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
Look at her cat. Look at her. Tumi look up. Ami ki ki tumke khuje babo.
Bhoot.com with Russell.
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমি 227তম এপিসোডে আরো একবার আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই এবং আজকে এই 227তম এপিসোডে আপনারা যারা ঘটনা পাঠাতে চান ঈদের জন্য তাদেরকে বলি আপনারা ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot@gmail.com। আশা করছি যে আপনারা ঈদের আগেই ঘটনা পাঠাবেন। আর আমাদের যারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/russell.sadhin এই অ্যাড্রেসে। আমাদের আরজে রাসেল ভূত ডট কম ইউটিউব চ্যানেলটিও আপনারা খুঁজে পেতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।
ভাইয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভাইয়া, আমি ইবনে তাওরাত তামিম বলছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলা থেকে এন্ড অফকোর্স ভূত ডট কমের একজন নিয়মিত শ্রোতা। ব্যস্ততার কারণে লাইভ শোনা হয় না ভাইয়া, কিন্তু রেকর্ডেড এপিসোড আমি অবশ্যই শুনি ডাউনলোড করে। ভাইয়া, এর আগে 2022 সালে অক্টোবরের দিকে আমি একটি অডিও ক্লিপ পাঠাই যেটা আমার পাঠানো দ্বিতীয় ঘটনা ছিল। তার আগে আমি একটি ইমেল পাঠিয়েছিলাম সেটা অনেকদিন আগে, কিন্তু সেটা সামহাউ সিলেক্ট হয়নি, কিন্তু অডিও ক্লিপটা সিলেক্ট হয়। তো ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ অডিও ক্লিপটা সিলেক্ট করার জন্য। সেই থেকেই আজকে হাজির হয়েছি আরো একটি ঘটনা নিয়ে। ঘটনাটি কিছুটা ইউনিক টাইপের। ইউনিক কেন সেটা ঘটনাটি শুনলেই বোঝা যাবে। আশা করি ঘটনাটি সিলেক্ট হবে এবং দর্শক মহলদেরও ভালো লাগবে। এই ঘটনাটি সিলেক্ট করেছে আমার ক্লোজ ফ্রেন্ড জয়, সেও একজন ভূত ডট কমের নিয়মিত শ্রোতা। জয়, তোমাকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি সিলেক্ট করার জন্য, সরি ঘটনাটি আমাকে বলার জন্য। তো তার ভাষ্য মতে, তার বিবরণ অনুযায়ী সে আমাকে যেভাবে বলেছে ভাইয়া, আমি সেটাই বিস্তারিত বলতেছি। তো এই রোমাঞ্চকর ঘটনাটি আমাদের পাশের এলাকারই ঘটনা ভাইয়া। এই ঘটনাটি রিসেন্ট, প্রায় রমজান মাসের শেষের দিকে ঘটনা, 27 রমজানের আগে। তো ভাইয়া, আমরা হয়তো জেনে থাকবো যে পবিত্র রমজান মাসে আমাদের ছেলেদের নামাজের পাশাপাশি আমাদের মা ও বোনেদেরও নামাজের ব্যবস্থা করা হয় তারাবির। প্রতিটা এলাকায় এই ব্যবস্থা করা হয়, আমাদের এলাকা ব্যতিক্রম নয়। আমাদের এলাকা, তার পাশের এলাকা, সব জায়গায় প্রায় মা মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয়। তো যে এলাকার ঘটনা এটি, সেই এলাকারও তেমনি একটি কেন্দ্রীয় নামাজের স্থান ছিল মহিলাদের। সেখানে সবাই মাগরিবের নামাজের পর ইশারার আজান দিলে সবাই তারাবির নামাজ পড়তে আসত। ইশারার নামাজ পড়ে তারপর সবাই একসাথে আসতো, প্রায় আবার সবাই একসাথে চলে যেত নামাজ শেষে, কারণ সবাই আশেপাশের এলাকারই ছিল স্থানীয়। ভাই, আমি ডিটেল অ্যাড্রেসটা বলতেছি না, তবে সেখানকারই যেখানে নামাজ পড়ানো হয় তার ঠিক সোজা বরাবর না হলে ডান বরাবর গলি আছে, সেই গলিতে ছয় সাতজন আন্টিরা মিলে নামাজ পড়তে আসতো। তারা ওই পাশাপাশি বাড়ি হয়, একসাথেই নামাজ পড়তে আসত। তারা আবার মাঝে মধ্যে আপনার ওই মাগরিবের নামাজ শেষে সবাই পাশে একটি মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে এখনো, মাদ্রাসার ওখানে বসে সবাই গল্প করত। সারাদিনের কাজকর্ম শেষে ইফতারির শেষে তারা একটু বসতো আর কি, সেখানে আড্ডা আড্ডা দিত বলা যায়। আবার এশার আজান দিলেই সেখান থেকে তারা একসাথে তারাবির নামাজ পড়তে যেত। তো এমনই এক সন্ধ্যায় তারা ছয় থেকে সাতজন মিলে ওই মাদ্রাসার সামনে বসে গল্প করতেছিলেন, সবাই একসাথে হয়ে গল্পগুলো যা হয় আর কি, কথাবার্তা এই সেই হাবি যাবি। ঠিক মাদ্রাসার সামনে, মাদ্রাসার সামনেই একটা দোকান আছে, সে দোকানের ওখানে তারা গোল হয়ে বসে গল্প করে। তো তেমন সেই সন্ধ্যাও তেমন ব্যতিক্রম না, সবাই গল্প করতেছে। কিন্তু তাদের মধ্যে একজনের একটু ঘুমের আলিশ চলে আসে আর কি, স্বাভাবিক যে সারাদিন রোজা থাকার পরে ক্লান্ত শরীরটা বিছানামুখী হতে চায়। তার ক্ষেত্রে অবশ্যই সেটা ব্যতিক্রম নয়। তো ওই তিনি ঘুমের উপস্থিতি সরি মানে তিনি ঘুমের আলিশে বারবার আর কি ওই ঝিমোচ ছিলেন, মানে বাংলায় আর কি আঞ্চলিক বাংলায় যাকে বলে ঘুমে টুপা, উনাকে টুপতেছিলেন। হঠাৎ বাকি যে ছয়জন আছে, বাকি যে ছয়জন আন্টি ছিল, তারা একটা বিষয় লক্ষ্য করলো যে মাদ্রাসার পাশে, মাদ্রাসার পাশে একটা গলি আছে যেটা সন্ধ্যা হলে অনেক মানে সেখানে কোনো আলোর ব্যবস্থা নেই, তো পোলটোল নাই ভিতরে, তো সে কারণে গলিটা অন্ধকার থাকে। তো তারা লক্ষ্য করলো যে গলিটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, এবং হঠাৎ কোত্থেকে জানি ছয় সাতটা কুকুর এসে সেখানে একদম গলির মাথায় মানে গলিটার দিকে তারা লক্ষ্য করে ঘেউ ঘেউ করতে লাগলো। মানে হঠাৎ তারা গল্প করতেছিলেন, এমন সময় হঠাৎ ওই গলির দিকে নজর গেল, গলির দিকে দেখলো যে ছয় সাতটা কুকুর কোত্থেকে জানি দৌড়ায় চলে আসলো, দৌড়ায় আসে তারা ওখানে গলির দিকে তাকে ঘেউ ঘেউ করতেছে আর কি, কিছু একটা লক্ষ্য করে ঘেউ ঘেউ করতেছে। তারা হয়তো সেখানে কাউকে দেখতে পেয়েছে কুকুরগুলো। তখন আনুমানিক ইশারা আজান দিতে আরো 10-15 মিনিট বাকি। তো আন্টিরা, যে ছয়জন আন্টি ছিল, তারা কিছুটা অবাক দৃষ্টিতেই সেদিকে চেয়ে থাকলো যে কি হচ্ছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের সেই অবাক দৃষ্টি ভয়ে রূপান্তরিত হলো যখন তারা দেখলো যে সেই ছয় সাতটা কুকুর যেদিকে তাকে কেউ কেউ করতেছে সেখান থেকে হঠাৎ না হঠাৎ করে একটি এক বছরের বাচ্চা দৌড়ায় চলে আসে, দৌড়ায় চলে একদম দৌড়ায় এসে একদম কুকুরের কুকুরগুলোর সামনে দিয়ে এসে একদম গলির মাথায় দাঁড়ায় এবং তাদের দিকে ভাই অপলক দৃষ্টিতে চায় থাকলো। বাচ্চারা মানে এটা তো অবশ্যই অসম্ভব যে এক বছরের বাচ্চা যার কিনা হাঁটারই বয়স হয়নি এখনো, সে কিনা দৌড়ায় এসে সে গলির মাথায় দাঁড়ায় আবার তাদের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। এটা তো অবশ্যই তারা অবাক দৃষ্টিতে চেয়ে থাকবে, কারণ এটা একটি অবিশ্বাস্য ঘটনা, তাদের চোখের সামনে ঘটনা ঘটনা মানে তারা সেটা লক্ষ্য করল যে ওই বাচ্চাটা দৌড়ে আসলো, এক বছরের বাচ্চা, তার কিনা হাঁটারই বয়স হয়নি, এবং সেই বাচ্চারা সেই আন্টিগুলোর দিকে মানে আন্টিগুলোর দিকে তাকায় আসে আর মুচকি হাসতেছে। মানে আন্টিগুলোর পরের বিবরণ অনুযায়ী সেই মুচকি হাসিটা এত ভয়ানক ছিল যে ওখানে এক যদি সাহসী কোনো বীর পুরুষও থাকতো সে হাসি দেখে সে ভয় পেয়ে যেত। তাদের ভাষ্য মতে আন্টিরা ভয় জড়ানো বিস্মিত কণ্ঠে কিছু বলে উঠবার আগেই দেখলো যে কুকুরগুলো সেই বাচ্চাটাকে ঘিরে ধরেছে, সে এক বছরের বাচ্চাটার দিকে ছয়টা কুকুর ঘিরে ধরেছে। তো তো বাচ্চাটার দিকে ছয়টা কুকুর ঘিরে ধরে তার দিকে ঘেউ ঘেউ করতে লাগলো। কিন্তু তারা দেখলো যে বাচ্চাটি ভয় না পেয়ে উল্টো মুচকি হেসে, মানে তার ডান হাত যে আছে ডান হাতটা ঠিক উপরে উঠালো এবং ইনফিনিটি ওয়ারের যে থ্যানোসের স্ন্যাপ আছে, যারা মার্ভেল ফ্যান তারাই জানবে যে থ্যানোসের যে স্ন্যাপ আছে, যে চুটকিটা, সে এক চুটকি মেরে জাস্ট একটা চুটকি মারলো এবং কুকুরগুলো ছয়টা কুকুরই ওখানে বসে পড়লো, আর কোনো ঘেউ ঘেউ নেই। মানে জাস্ট মুচকি হাসি মারে যে উপরে যে স্ন্যাপটা দিল, এইটা দেখে আন্টিদের ভয়ের মাত্রা আরো বাড়ে গেল। মানে তারা সেখানে থ লাগে গেল যে এটা কি হল। এক চুটকিতে কুকুরগুলো শান্ত হয়ে গেল এবং বসে বলল, মনে হচ্ছে কুকুরগুলো তার মালিকের সামনে বসে আছে এবং একদম শান্ত অবস্থায়। তখন বাচ্চারা আবার সে আন্টির দিকে তাকাইলো, মানে আন্টিগুলোর দিকে। ওরা কিন্তু চেয়ে আছে ভাইয়া, সেই বাচ্চাটার দিকে ওরা তাকাই আছে, তখন থেকে তাকাই আছে যে কি ঘটতেছে। ওরা হয়তো সেখানে বুঝতেই পারতেছে না, কারণ তাদের ক্ষেত্রে সময় তাদের আটকে গিয়েছে আর কি বলা যায়। তো সেই বাচ্চাটা আবার ডান দিয়ে ঘুরে সে আন্টিগুলোর দিকে তাকালো এবং একটা মুচকি হাসি দিয়ে সাথে সাথে সে অন্ধকারের দিকে চলে গেল। এক দৌড়ে, যেভাবে সে যেভাবে এক দৌড়ে এসেছিল ঠিক সেভাবে এক দৌড়ে চলে গেল। তো সেই বাচ্চাটা এক দৌড়ে চলে যাওয়ার সাথে সাথেই আপনি নোটিস করছেন কিনা যে আমি সে প্রথমে যে আন্টিরার কথা বলেছিলাম যে যার ঘুমের আলিশ চলে এসেছিল, তাকে কিন্তু আমি ইনক্লুড করিনি, কারণ সে সহ ওখানে সাতজন আন্টি ছিল, বাকি ছয়জন সে বাচ্চাটার দিকে বাচ্চাটার ঘটনাটি লক্ষ্য করেছিল, কিন্তু সে কিন্তু লক্ষ্য করেনি, কারণ সে সময় ওই আমি বলেছিলাম যে সে ঝিমুচ ছিল আর কি, তার ঘুমের ভাব খুব গভীর ছিল। তো সেই বাচ্চাটা যাওয়ার সাথে সাথে ভাইয়া, সেই বাচ্চাটা গলিতে যাওয়ার সাথে সাথেই এক দৌড়ে চলে যাওয়ার সাথে সাথেই আন্টিটা এক চিৎকারে দিয়ে চমকে উঠল, যে আন্টিটার ঘুমের আলিশ আসছিল আর কি, সে এক চিৎকার দিয়ে ছিটকে উঠল ওখান থেকে। এবং সেটা দেখেই, সেই চিৎকারের শব্দ শুনে হয়তো বাকি যে ছয়জন আন্টি ছিল তারা হুশ ফিরে গেল। তারা হঠাৎ দেখলো যে কি ব্যাপার, সে আন্টি চাচামেচি করতেছে কেন। তো তারা তাকে শান্ত হয়ে বসালো, বসায় বললো যে কি হয়েছে কি হয়েছে, তুমি এমন ভাবে চিৎকার করলা কেন। তো সেই আন্টি বলল যে ভাবি আপনারা জানেন যে আমি এতক্ষণ আমি একটা স্বপ্ন দেখতেছিলাম, যে স্বপ্নটা আমার কাছে এতই জীবন্ত মনে হচ্ছিল যে আমি কিছুক্ষণ হইলে হয়তো নাই হয়ে যাইতো, আমি দুনিয়া ছেড়েই হয়তো অন্য কোথাও চলে যাইতো। তো আন্টির অবাক হয়ে বললে কি বলতেছো তুমি, একটু খুলে বলো তো কি হয়েছে। তো সে আন্টিটা বলে যে ভাবি মানে যখন আপনারা তো গল্প করতেছিলেন আমার তো ঘুম চলে আসছিল, তো আমার ঘুমের ভাবটা যখনই আসছে, আমি যখন ঘুমের দ্বার প্রান্তে আর কি, তখন হঠাৎ আমি স্বপ্ন দেখতেছি যে কোথা থেকে যেন ছয়টা কুকুর আসলো এবং ঠিক আমাদের সামনে যে গলিটা আছে ওখান দিয়ে একটা এক বছরের বাচ্চা দৌড়ে আসলো। এক বছরের বাচ্চা হবে মানে এটা তো অবিশ্বাস্য, সে এক বছরের বাচ্চা দৌড়ে আসে ঠিক আমার দিকেই চায় আসে, সে আমার দিকেই চায় আসে এমন দৃষ্টিতে সে তাকায় আসে যে মনে হচ্ছে সে আমার উপর খুব রাগান্বিত। তো কুকুরগুলা যে ঘেউ ঘেউ করছে, সে এক বছরের বাচ্চাটা কোনো ভয় পাচ্ছে না। সে হঠাৎ কুকুরগুলাকে কি জানে বলল এবং কুকুরগুলা আস্ত শান্ত হয়ে গেল, কুকুরগুলা মাটিতে বসে পড়ল। তো সে তারপর আমার দিকে দৌড়ে আসলো এবং আমার হাতটা ধরলো, ধরে আমাকে সে এমন টান মারা শুরু করলো যে মনে হচ্ছে সে এক বছরের বাচ্চার গায়ে একটা 30 বছরের পুরুষ মানুষের মতো শক্তি। আমি কোনোভাবেই তার হাতটা থেকে হাত ছাড়াতে পারছিলাম না, মনে হচ্ছিল যে আমার হাতে কেউ শিকল বেঁধে শিকল ধরে টানছে এবং আমি কোনোভাবেই কোনো কিছু আঁকড়ে ধরেও পিছনে আসতে পারতেছি না। সে আমাকে এমন জোরে, আমি সেই এক টানে একদম এই যে এখানে টুলে বসা আছে সেই টুল থেকে ছিটকে গলির মাথায় চলে গেছি। তো মনে হয় আর কিছুক্ষণ হলেই সেই অন্ধকারে আমি তুলিয়ে যেতাম, হয়তো আল্লাহ আমাকে বাঁচাইছে সেই সময় আজানের প্রতিধ্বনি ভেসে ভেসে আসলো কানে এসারে আজানের, এবং হঠাৎ আমার ঘুমের ঘোর ভেঙে গেল এবং আমি চিৎকার দিয়ে উঠলাম। তো সেই আন্টির মুখ থেকে এমন ঘটনা শুনে বাকি যে ছয়টা আন্টি ছিল তারা কিছু বলল না, তারা ফ্যাল ফ্যাল করে তাকায় থাকলো আর কিছু বলল না, কারণ তারা হয়তো যদি তাকে এখন বলে যে তাদের সাথেও ঠিক একই ঘটনা ঘটেছে, তাদের সাথে সামনেও সেই এক বছরের ছোট বাচ্চাটি এসেছিল এবং তাদের দিকেও এক দৃষ্টিতে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল, তাহলে হয়তো আন্টিতে খুব ভয় পেয়ে যাবে এবং হয়তো সে আরো নার্ভাস ফিল করবে এবং ভয়ে হয়তো সেখান থেকে উঠতেও চাইবে না। তো সেই বাকি ছয়জন আন্টি কিছু বলল না, তারপর তারা আজান দিয়েছে, নামাজ পড়তে চলে গেল। তারা যাওয়ার সময় নাকি আয়াতুল কুরসি পাঠ করতে করতে যাচ্ছিল, আয়াতুল কুরসি কুরসি পাঠ করে তাদের শরীর একবার বন্ধ করে নিল, তারপর তারা চলে গেল। তবে ঠিক এর পরের দিন, ঠিক এর পরের দিন, ঠিক যেই সময়ে তারা সেই ঘটনাটি দেখেছিল যে সেই এক বছরের বাচ্চাটা দৌড়ায় এসে তাদের দিকে তাকাইছে এবং বাকি ঘটনাটা ঘটছে, ঠিক সেই সময়ে ইশারের না আজান দেওয়ার ঠিক 15-17 মিনিট আগে, মানে তাদের ভাষ্য মতে ঠিক একই সময়ে তারা তাদের বাড়ির ওই আঙিনায়, মানে এক আন্টির বাড়ির আঙিনার সামনে তারা বাকি ছয়জন মিলে গল্প করতেছিল আর কি। তো হঠাৎ তারা দেখল যে কোত্থেকে যেন মানে একটা ক্যাঙ্গারু, মানে ক্যাঙ্গারু যেমন হয় ঠিক ক্যাঙ্গারুর ওই পিঠের মতো কুজো, আর সাইজে অনেকটা বেটে আর কি, কিন্তু ক্যাঙ্গারুর মতো পিঠটা তার কুজো, এবং ঠিক সে ক্যাঙ্গারুর মতোই লাফ দিয়ে দিয়ে তাদের বাড়ির দরজার সামনে থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। তো এটা শুধু একজন না, এটা ওখানে থাকা বর্তমান 7 জন আন্টি সেই লোকটাকে দেখলো, এবং লোকটার পরনে ছিল সাদা পাঞ্জাবি আর মাথায় ছিল টুপি। তো ভাইয়া এইটা দেখে তো সেই 7 জনই ভয় পেয়ে গেল সেই সময়, কারণ লোকটা ওই যাওয়ার সময় মানে ক্যাঙ্গারুর মতো যাওয়ার সময় তাদের দিকে তাকাইছে আর খিলখিল করে আসতেছে হাসার, ঠিক তারা দেখলো যে দরজার ফাঁক দিয়ে এই দরজা থেকে ওই দরজা চলে যাওয়ার 1 সেকেন্ডের মধ্যেই সে লোকটা অদৃশ্য হয়ে গেল। তারা কিন্তু উঠোন থেকে সব দেখছে যে লোকটা তাদের সামনে আসলো, আসে ক্যাঙ্গারুর মতো এক জায়গা থেকে 2 বার লাফ দিল, লাফ দিয়ে হাসিটা দিয়ে অদৃশ্য হয়ে গেল। তো তারা ভয় পেয়ে স্বাভাবিক দরুদ শরীফ পাঠ করলো, আয়াতুল কুরসি পাঠ করে তাদের শরীর বন্ধ করে নিল, এবং তার কিছুক্ষণ পরেই, তার 2 মিনিট পরেই এশারে আজান দিল এবং তারা স্বাভাবিক আবার উজু করে নামাজ পড়তে গেল। তো এরপরে আর তারা তেমন কিছু দেখতে পায়নি ভাইয়া, পরের দিন থেকে ঘটনা আর কোনো ঘটেনি, সব স্বাভাবিক। কিন্তু এই যে এই প্রথম দিনের ঘটনা দ্বিতীয় দিনের ঘটনা, প্রথম দিনে এক বছরের বাচ্চা আর দ্বিতীয় দিনে ওই ক্যাঙ্গারুর মতো লোক, এই দুইটা জিনিসই আমাকে খুব আজব লেগেছে, কারণ এমন ঘটনা আমি আগে শুনিনি, আপনারাও শুনেছেন কিনা জানি না, তাই ঘটনাটি আমি অডিও হিসেবে পাঠাচ্ছি। এটাই ছিল ঘটনা ভাইয়া, যে ছোট্ট একটি ঘটনা, বেশি বড় না, আশা করি যে এটি সিলেক্ট হবে। আর ভাইয়া আমি এর আগের অডিও ক্লিপে বলেছিলাম যে আমার ফ্রেন্ডের বোনের সাথে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা রয়েছে, যেটি শেয়ার করতে চাইছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে সেটা প্রপারলি গোছানো হয়নি তাই শেয়ারও করিনি। আসলে ভাইয়া জীবনের এমন এক প্রতিকূল পর্যায়ে পার করছি যে পর্যায়ে জীবনের চরম বাস্তবতাগুলোর সাথে টেক্কা দিচ্ছি একে একে। এই ঘটনাটা সিলেক্ট হলে ভাইয়া আমাদের HSC 22 ব্যাচের অনেকে হয়তো শুনবে, আর হ্যাঁ ভাইয়া আমরা সবাই এই বাংলাদেশের মাটিতে বসে অ্যাডমিশন নামক যে ভর্তি যুদ্ধ রয়েছে সেই যুদ্ধে টিকে থাকার লড়াই অনবরত চালিয়ে যাচ্ছি। যেখানে ভর্তি পরীক্ষার এক সেট প্রশ্নই আমাদের ভবিষ্যৎ নির্ধারিত করে দেয়। মাত্র এক সেট প্রশ্ন, কি আর করার, এটাই আমাদের শিক্ষা ব্যবস্থা। যাই হোক, এই সময়টায় অনেকে রঙিন জীবন পার করে, আবার অনেকে হতাশার সাগরে ডুবে যায়। কেউ প্রথমেই সফল হয়, কেউ প্রথমেই ব্যর্থ হয় এবং দিন শেষে ব্যর্থই থাকে। তবুও দিন শেষে ভাইয়া আমরা আল্লাহর বান্দা, তিনি উত্তম পরিকল্পনাকারী। অবশেষে 22 বছর সকলের জন্য দোয়া করি ভাইয়া, যেন আল্লাহ তাদের সকলের মনের আশা পূরণ করে দেয়। আল্লাহ আপনার মনের আশাগুলো পূরণ করে দিক। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। boot.com এভাবেই এগিয়ে যাক। boot.com এর জন্য দোয়া রইল, আর আমার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন ভাইয়া, যাতে এই ভর্তি পরীক্ষার এক সেট প্রশ্নেই উত্তীর্ণ হতে পারি, যাতে ভবিষ্যৎটা অন্যদের মতো রঙিন হতে পারে। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি রাসেল। আজকে এই ছিল আমাদের পরিবেশনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস rasel.bhut@gmail.com। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেখানে ঘটনা আসে, আপনার ঘটনাটি পাঠাচ্ছেন কবে। আমরা আজকের মতো বিদায় নেব। সামনে ঈদুল আজহা, নিশ্চয়ই আপনারা প্রস্তুতি নিতে শুরু করেছেন, আমিও প্রস্তুতি নিতে শুরু করেছি একটা ঈদের আর একটা আপনাদের ঘটনা শোনানোর। আমরা চাইব যারা ঈদে বাড়ি ফিরবেন তাদেরকেও একটা এপিসোড উপহার দিতে, যদি পর্যাপ্ত ঘটনা পাই। আমরা চলে যাব আমাদের আজকের মতো ঘটনাগুলো এখানে শেষ, কিন্তু ফিরে আসবো ইনশাল্লাহ আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এ থাকুন। আল্লাহ হাফেজ।